আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, এবং আপনাদের সহযোগিতা ছাড়া এতটা পথ অতিক্রম করা একেবারেই অসম্ভব ছিল আমাদের জন্য। আপনাদের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ, এতটা পথ পাড়ি দিতে পারলাম যাদের জন্য সে আপনাদেরকে, আর সামনে আরো অনেক পথ পাড়ি দিতে চাই, এখনো তো অনেকটা দূর যেতে হবে আমাদেরকে, এবং আশা করছি যে পুরোটা মুহূর্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায় এবং এটি একটি ইমেল, চলুন আমরা শুনি।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি, যদিও এটি ইংরেজিতে লেখা, সেই কারণে হয়তো পড়তে একটু কষ্ট হবে আমার, এবং আমি চেষ্টা করব তারপরেও যতটা ফ্লুয়েন্টলি পড়া যায়। লিখছেন, বয়সটা আমার 12 কমপ্লিট হয় নাই যখন ভূত এফএম শোনা স্টার্ট করি, অ্যাকচুয়ালি সেকেন্ড এপিসোড থেকেই। আমার ফ্রেন্ড আমাকে রিকমেন্ড করে, আর ভৌতিক ঘটনা, ভৌতিক ব্যাপার, এই ব্যাপারগুলো আমার ছোটবেলা থেকেই অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করত এবং আমি শুনতে চাইতাম। আমার মাকে অনেক বেশি ইরিটেট করতাম ফ্যামিলির অন্য মেম্বারদেরকেও। তারপর শুরু হয় ভূত এফএমের যাত্রা, খুবই এনজয় করতাম। সো বলা যায় রাসেল ভাই অ্যান্ড ভূত এফএম আমার চাইল্ডহুড থেকে বেড়ে ওঠার রেগুলার লাইফের একটা পার্ট হয়েছিল। ট্রাই করতাম ঘটনা শোনার পাশাপাশি কালেক্ট করার। যদি কারো মনে থাকে কিংসেট সাইকিয়াট্রিস্ট হসপিটাল, সেমেট্রি, আর অনেক কিছু তিনি বলেছেন, যে এইগুলো সবকিছু তিনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। দেন 2019 ডিসেম্বরে যখন ভূত এফএম বন্ধ হয়ে যায় তখন শকড হয়েছিলাম। দেন অনলাইনে অন্য কিছু ভৌতিক শোজ শুনতাম, বাট রাসেল ভাইয়ের মডারেটেড শোটা ছিল কাইন্ড অফ হোম, যেমন আমরা অনেক ঘোরাঘুরির পর নিজের বাড়িতে এসে যেমনটা ফিল করি। ঠিক ভূত ডট কম স্টার্ট হওয়ার পর তেমনই হোম লাইক ফিলটা হয় এখন। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড অল দ্য লিসনার্স অফ ভূত ডট কম, ইটস ফাহাদ ফ্রম অকল্যান্ড, নিউজিল্যান্ড। প্রথমেই আমি দুঃখিত বাংলিশে লেখার জন্য, অ্যাজ আই কান্ট টাইপ অর ইউজ বাংলা ফন্ট। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, যদি মনে হয় যেমনই হয়, মানে ভয়েস ক্লিপ পাঠিয়েছিলাম কয়েকবার, বাট আননোন রিজনে ক্লিপসগুলো আনপ্লেয়েবল হয়, হুইচ ইজ কাইন্ড অফ মানে প্যারানর্মাল। এনিওয়েজ, আমি কম্পোজ করে লিখছি এবং এটা তার কালেক্ট করা স্টোরি। তিনি বলেছেন, দিস ইজ অ্যাবাউট একটা হোটেল, এটা একটা হিস্টোরিক হোটেল অ্যান্ড হুইচ ইউজ টু বি আ উইমেন্স অ্যাসাইলাম অ্যান্ড নার্সিং হোস্টেল লং বিফোর, হুইচ ইজ লোকেটেড ইন ফাকাপাপা ভিলেজ মাউন্ট। তারপর একটা মাউন্টের নাম দিয়েছেন, এই নামগুলো আমি নাই পড়লাম কারণ এগুলো আমার হয়তো মানে প্রোনাউন্সিয়েশন ঠিক হবে না। এবং সেই মাউন্টেনটা যেটা কথা বলছেন তিনি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের স্নো মাউন্টেন, যেখানে ম্যাক্সিমাম টুরিস্টরা যায়। সেই জায়গাতে সবাই যায় স্কি করার জন্য। ঠিক সেম উদ্দেশ্য নিয়েই সেবার একজন যান এবং সেটা হচ্ছে তার ফ্রেন্ড, যার কাছ থেকে এই ঘটনাটি তিনি কালেক্ট করেন। এবং তার ফ্রেন্ডের নাম তিনি বলেছেন। বলে রাখা ভালো, ওই হোটেল নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে, যার মধ্যে আছে শার্প স্ক্রিম শুনতে পাওয়া, শ্যাডো মুভমেন্ট এক্সপিরিয়েন্স করা ইত্যাদি। And the most infamous one is people saying a nurse called Charlotte who committed suicide with some patient during the time when it was the women's asylum. মূল ঘটনাটায় আসা যাক, এটা ছিল ওদের ট্রিপের সেকেন্ড ডেতে। ওই দিন তারা এবং তাদের সমস্ত বন্ধু বান্ধবরা সারাদিন স্কি এবং ঘোরাঘুরি করা শেষ করে রুমে অ্যারাউন্ড 7 o'clock তারা রুমে ব্যাক করে। এবং রুমের ডেসক্রিপশনটা একটু দিয়ে নেই, সেটা ঘটনার স্বার্থেই দিতে হবে। রুমটা ছিল দুইটা সিঙ্গল বেড বিশিষ্ট, দুইটার মাঝখানে সেপারেটর হিসেবে আছে টেবিল ল্যাম্প, এক পাশে ইনসুলেটর, অন্য পাশে টিভি অ্যান্ড বিগ একটা উইন্ডো। ওই দিন খুব বেশি টায়ার্ড থাকার কারণে ওরা কাউচেই ঘুমিয়ে যায়। এবং তখন মাঝরাত প্রায় 12টা বাজে ঘড়িতে, ওদের ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পর ওরা খুবই উইয়ার্ড একটা বিষয় নোটিস করে, উইচ ইজ অল দ্য লাইটস ওয়্যার অফ। উইয়ার্ড বলার কারণ হচ্ছে আগে ওরা খুব টায়ার্ড থাকায় বেডেও যায় এবং লাইটগুলো অফ করা দূরের কথা, অ্যান্ড এটা সেন্ট্রাল অর সেন্সর কন্ট্রোলড, যেটা মানে সার্টেন টাইম পর অফ হয়ে যাওয়ার কথা। এবং আরেকটা সারপ্রাইজিং ব্যাপার নোটিস করে, রুমের টেম্পারেচার অনেক হাই, সর্ট অফ লাইক সামার টাইম, উইচ ইজ আনইউজুয়াল অ্যাজ দ্য প্লেস ইজ ভেরি ক্লোজ টু স্নো মাউন্টেন। তো তারা যেটা করে সেটা হচ্ছে তারা এটা সামহাউ ওভারকাম করে, এবং তারা পসিবলি ওরা হচ্ছে লাইটটা অফ করেছিল এরকম একটা কিছু ভাবে, বাট সামথিং অ্যান্ড হিটার টেম্পারেচার মাইট হ্যাভ বিন হাই, সেই জন্য হয়তো এরকম গরম লাগছে, অ্যান্ড দে ডিডন্ট থিঙ্ক মাচ অ্যাবাউট ইট। সো ওরা ফ্রেশ হয়ে ডিনারে সেরে নেয় এবং আবার ঘুমিয়ে যায় এবং ঘুমে চলে যায়, অ্যান্ড ওদের আর্লি মর্নিং এ নেক্সট ডে প্ল্যান সেট করা ছিল। তো বলে রাখি, নিউজিল্যান্ডে উইন্টারের দিন অনেক ছোট, অ্যান্ড 5:30 দিকেই সানসেট হয়ে যায়। তো ওই দিন সারা দিন ঘোরাঘুরি শেষে ওরা হোটেলে ব্যাক করে এবং সন্ধ্যার দিকে ডিনার করে হোটেলের লবিতে একটু হাঁটাহাঁটি করছিল। অ্যান্ড দে স আ শ্যাডো পাস দেম ইন আ স্প্লিট সেকেন্ড, এটাও খুব আনইউজুয়াল ছিল। এনিওয়েজ, তারা রুমে তাড়াতাড়ি ব্যাক করে এবং ঘুমানোর প্রিপারেশন নেয়, যেহেতু তাদের ফুল ট্রিপে স্কেজিউল করা ছিল এবং তারা মিডনাইটের দিকে প্রায় 2-3 হবে। এই সময়ে দান্তে, ফ্রেন্ডদের একজন, দান্তের ঘুম ভেঙে যায় এবং একটা নাকি কান্নার শব্দ শুনতে পায় সে, অ্যান্ড সেটা মনে হচ্ছিল নাকি কান্না এবং কেউ কিছু গুনছে। দান্তের কাছে ব্যাপারটা খুবই বেশি অস্বাভাবিক লাগে, অ্যান্ড ট্রাই করে যে ওর ফ্রেন্ডদেরকে জাগানোর জন্য, কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করে যে ওর ফ্রেন্ডদের সবার চোখ খোলা। খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু যাদের জাগানোর চেষ্টা করলো তাদের সবার চোখ খোলা। হঠাৎ করে কিন্তু আপনি চারিদিকে তাকাবেন, সবাই নিস্তব্ধ হয়ে আছে অথচ চোখ খুলে, এটা কিন্তু খুব উইয়ার্ড একটা ফিলিং। এবং এটা আপনি হয়তো আপনার ঘরের মধ্যে শুয়ে আছেন সমস্ত বন্ধু বান্ধব মিলে বিভিন্ন বিছানায় বিভিন্ন জন, হঠাৎ করে মাঝরাতে আপনি ভয় পেয়ে ঘুম থেকে উঠলেন, কাউকে জাগানোর চেষ্টা করবেন, এই সময় দেখলেন যে আপনার বন্ধু মরার মতন শুয়ে আছে চোখটা খোলা। ভয় লাগবে, কিন্তু ভীষণ ভয় লাগার কথা। অ্যান্ড তারা বুঝতে পারলো যে এই ব্যাপারটা মানে কি বলবো, যে তারা একটা খারাপ কিছু একটা এক্সপিরিয়েন্স করছে। তারপর যখন দুইজনই রিয়েলাইজ করে, তারা দুইজনই ঘটনাটি প্রত্যক্ষ করছে, সো সাহস সঞ্চার করে তারা এবং দান্তে শাউট করে, হুজ দেয়ার। যেহেতু ঘুম থেকে মাত্র উঠেছে, ঘোরটা পুরোপুরি কাটেনি, সো প্যারানর্মাল ব্যাপারটা তাদের ব্রেইনকে হিট করেনি। যেহেতু ইন জেনারেল উই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড সাম লজিক্যাল এক্সপ্লেনেশন অফ এনিথিং দ্যাট হ্যাপেন্ড অ্যারাউন্ড আস। তো কিছুক্ষণ পর যখন ওদের চোখ অ্যাডজাস্ট হয়ে যায় এবং তখন দান্তে লক্ষ্য করে যে তার পায়ের নিচ দিক দিয়ে রাইট কর্নারে রুমের কিছু একটা অবয়বের মতো বসে আছে, অ্যান্ড বুঝতে পারে যে দান্তে আর এটা তার হচ্ছে হ্যালুসিনেশন না, কারণ ওর ফ্রেন্ডও ওই সময় একই জিনিস দেখতেছিল। সো ওরা ওর ফ্রেন্ডরা বেড ল্যাম্পের সুইচটা অন করে ফেলে, অ্যান্ড গেস ওয়াট, উইদিন ব্লিঙ্ক অফ অ্যান আই ইট ওয়াজ অল ক্লিন। কোনো শ্যাডো নেই, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই। দ্য বোট গট ফ্রিক আউট, অ্যান্ড যদিও ফ্রেন্ডটা একজন এথিস্ট ছিল, নিজের চোখকে ও তো আর অবিশ্বাস করতে পারে না। যেহেতু রাতে ভালো ঘুম হয়নি, সো তাড়াতাড়ি তারা আলো ফোটার পরপরই ঘুমিয়ে নেয় এবং ১২টার দিকে উঠে ওরা অ্যাক্টিভিটিস করতে বের হয়ে যায়। যদিও প্রশ্ন থাকতে পারে যে ওরা দুইটা ইনসিডেন্ট হওয়ার পরও কেন ওই হোটেলটি ছাড়েনি। দান্তের মতে ওরা ওই রুমটিতে অদ্ভুত রকমের চিপ রেট পেয়েছিল এবং এছাড়াও তাদের ট্রিপটার দুই দিন বাকি ছিল, যেহেতু দুইজন একসাথে তাই অতটা ভয়ও তারা পায়নি। কিন্তু দান্তে বলে যে এটা হয়তো তাদের বিশাল বড় একটা ভুল ছিল। ওদিন ওদের অ্যাক্টিভিটিস কমপ্লিট করে অ্যাজ ইউজুয়াল তারা রুমে ব্যাক করে, ডিনার শেষ করে ঘুমিয়ে যায় এবং রাতে ঘুম ভেঙে তারা কিছু একটা পড়ার একটা শব্দ পায় এবং সেই শব্দ তারা জেগে ওঠে। অ্যান্ড উঠে তারা যা দেখতে পায় তা তারা কখনো দেখার জন্য প্রস্তুত ছিল না এবং দেখতে চাইবেও না কোনোদিন। দেখে যে পায়ে একটা স্ট্রাকচার ঝুলে আছে রুমে এবং চুলগুলো সামনে, এটা দেখে দান্তে ফ্রিজ হয়ে যায় এবং স্ক্রিম করার শক্তিও সে পাচ্ছিল না, সেটিও সে হারিয়ে ফেলে। সামহাও ওর ফ্রেন্ড উঠে এবং ওর অবস্থা দেখে বেড সুইচ অন করে এবং দান্তে লক্ষ্য করলো যে রুমে কিছুই নেই। আবার তারা ভয়ের ম্যাক্সিমাম স্টেজে পৌঁছে তাদের সমস্ত মালপত্র নিয়ে ওরা লবিতে চলে যায় এবং বাকি রাত ওইখানেই কাটিয়ে দেন। আর্লি মর্নিং তারা চেক আউট করে, এটা কমপ্লেইন দিয়ে বের হয়ে যায়। সারপ্রাইজিংলি হোটেল কর্তৃপক্ষ খুব মেলো একটা রেসপন্স দিয়েছিল তাদের। এই ছিল কালেক্টেড স্টোরি অ্যাবাউট দ্য হোটেল। অ্যান্ড ভালো লাগলে শোনাবেন ইনশাআল্লাহ। ভূত ডট কম এর সাথে আছি সবসময় এবং থাকবো, আর ঘটনা কালেক্ট করে পাঠাবো। দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। এম ডি ফাহাদ বিন সুলতান, তারপরে তিনি নিউজিল্যান্ড থেকে লিখেছেন, সেটা তিনি বলেছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফাহাদ বিন সুলতান ফর বিইং উইথ আস। ইটস বিন এ লং টাইম যে আপনি আমাদের সাথে আছেন, অ্যান্ড ইন ফিউচার আপনি আমার সঙ্গে থাকবেন সেটাই আশা করব। ইটস আ বিউটিফুল স্টোরি অ্যান্ড উই আর ইগারলি ওয়েটিং ফর ইউর নেক্সট স্টোরি। তো আমরা আশা করব যে এটা খুব তাড়াতাড়ি আপনি কালেক্ট করে আমাদের পাঠিয়ে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এই ঘটনাটিও আসলে আপনাদের মানে কি বলবো যে ভালো লাগবে এটাই আশা করব, কারণ এই ঘটনাটিও একটা চমৎকার ঘটনা। দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্টে টিউন।
Spirit, be here with me. Kya tumne?
Bhoot.com. The fear returns with Russell.
Assalamu alaikum, Russell bhai. কেমন আছেন সেটা জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকার চেষ্টা করেন এবং সবসময় ভালো থাকেন। আমি আপনার 2012-13 যখন আমি ক্লাস 7 পড়ি তখন থেকে আপনাদের শো শুনি, কিন্তু আমি মাঝে 11 মাস শুনতে পারিনি। কারণটা আমি আমার এই স্টোরিটা সিলেক্ট হওয়ার পরের স্টোরিতে হয়তো বলবো। তো এখন আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে ঘটনাটি। তো রাসেল ভাই এখন আমি আমার ঘটনায় চলে যাই। আমার নাম নাইমুর রহমান, আমি পাঁচবাড়িয়া বাখারপাড়া যশোর থেকে বিলং করি। আমি রিসেন্ট জানুয়ারির 5 তারিখে হঠাৎ একটু রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটা সিবিসে ঘুরতে যাবো বলে ঠিক করি। তো আমি 5 তারিখেই কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যশোর থেকে বাসে রওনা করি। আমি যেহেতু রাতে ট্রাভেল করছিলাম তাই আমি পরের দিন ভোর 4:30 কুয়াকাটায় পৌঁছাই। কুয়াকাটায় নেমে আমি একটা মাঝারি মানের হোটেলে উঠি। যেহেতু আমি অনেক ক্লান্ত ছিলাম তো আমার প্রথমেই ঘুমের অনেক দরকার ছিল। তো আমি একটা মাঝারি মানের হোটেলের তিনতলায় একটা রুম পাই। দেন আমি রুমে উঠি। হোটেলটা একটু বর্ণনা দিই রাসেল ভাই, হোটেলটা একটু পুরাতন কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে এবং হোটেলটা চারতলা এবং নতুন করে সংস্কার করার পরে বেশ ভালোই। তো হোটেল থেকে একদম মানে হোটেলের রুম থেকে সমুদ্র সৈকত পুরোপুরি দেখা যায়। তো আমি হোটেলে যখন তিনতলায় উঠতে আসলাম তখন দেখলাম একতলা এবং দুইতলায় সব রুম প্রায় বুক এবং তিনতলায় অল্প কয়েকটা রুম বুক, কারণ তিনতলায় হোটেলের স্টাফ ম্যানেজাররা হোটেলের স্টাফ ম্যানেজার এবং আদার্স যারা স্টাফ আছে তারা থাকে আর কয়েকটা রুম আপনার হোটেলটা ভাড়া দেওয়া আমাদের মতো পর্যটকদের কাছে কয়েকটা রুম ভাড়া দেওয়া। তো আমার কাছে জিনিসটা ভালোই হলো, কারণ আমি নিরিবিলি বা মানে আমার নিরিবিলি থাকাই পছন্দ করি। তো আমি যে রুমটা ছিলাম তার পাশের রুমে ছিল ম্যানেজার, পাশের রুম ছিল ম্যানেজারের রুমটা এবং তার পাশের রুমটা ছিল বন্ধ এবং তার পাশের কয়েকটা রুম ভাড়া দেওয়া ছিল। তো আমি একটু ফ্রেশ হয়ে পাঁচটা ৩০ যখন বাজে, পাঁচটা ৩০ সাড়ে পাঁচটা পাঁচটা ৩০ ওরকমের দিক আমি ঘুমায় পড়ি। আমার মনে হলো আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখলাম, মানে আমি ঘুমের ভিতর স্বপ্ন দেখতেছি যে আমার রুমে আমি ছাড়াও আরো কিছু লোক আছে, তারা অবশ্যই গল্প করতেছে বা কথা বলতেছে এরকম কিছু আমি শুয়ে আছি। তো আমার ঘুম ভেঙে গেল আপনার সকাল ১০টা বাজবে তেমন সময়। তো আমি ঘুম ভাঙার পরে আমি ভাবতেছি যে আমি স্বপ্নের ভিতর কি দেখলাম, স্বপ্নের ভিতর কি দেখলাম। বাট আমার তারপর মনে হলো আমি সারারাত যেহেতু জার্নি করছি এবং এমনি শরীর টায়ার্ড, তাই হয়তো আমি মানে ঘুমের ভিতর তো স্বপ্ন দেখতে পাই, যেহেতু আমি নর্মাল ভাবেই নিছি। তো আমি গোসল করতে দেন আমি সব বাইরে বের হবো, তো আমি গোসল করতে বাথরুমে যাই এবং এই বাথরুমে যে দেখতে পারি, বাথরুমে অনেক সময় দেখবেন আসল হয় যে পাশাপাশি দুটো রুম থাকলে বাথরুমের মাঝখানে ফাঁকা একটা জায়গা অনেক সময় থাকে, পুরাতন যে বিল্ডিং গুলো সেই বিল্ডিং গুলাই থাকে ফাঁকা জায়গা ওইখানে অ্যাডজাস্টার ফ্যান লাগানোর জন্য, বাট ওইটা এরকম ফাঁকা ছিল। কিন্তু আমার পাশের যে রুমটা ছিল আমি ছিলাম ৩১৫ নম্বর রুমে এবং আমার ৩১৬ নম্বর যে রুম ওইটা আমি ঢোকার সময় দেখা যায় তালা বন্ধ এবং অনেকদিন ধরে বন্ধ আমার মনে হলো, কারণ আমি পরেও দেখছি ওইটা ওই রুম থেকে আলো জ্বলতেছে। তো আমি যখন গোসল করে নর্মালি বেরিয়ে গেলাম তো এটা ততটা গুরুত্ব মনে করলাম না। তো ওই দিন সারাদিন ঘুরলাম, সারাদিন আর তেমন কোনো কিছুই হয়নি। সারাদিন ঘোরার পর আমি সন্ধ্যার দিকে একটি বাইক রাইড করলাম পরের দিন সকালের জন্য, পরের দিন সকালে যেহেতু আমি সূর্য উদয় দেখতে যাবো এবং আরো যে স্পট গুলোতে সেখানে দেখতে যাবো, তো আমি একটি মোটর সাইকেল রাইড করলাম এবং রাইডারকে আমার ফোন নাম্বার দিলাম, হোটেলের হোটেল রুম নাম্বার এবং হোটেলের নাম, হোটেলের নামটা বললাম এবং আমি রাইডারকে বললাম যে আপনি আমাকে চারটার দিকে হোটেলের চারটার দিকে নিচে যেয়ে আমাকে ফোন দিবেন, কারণ যে কুয়াকাটা গেছে তারা জানে যে কুয়াকাটা মেন বাজার থেকে সূর্য উদয় যেখানে হয় স্পট ওখানে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে এবং সেটা মোটর সাইকেলে যায় এবং সবাই ওই চারটা সাড়ে চারটার দিকেই ওখানে বেশিরভাগ রওনা হয়। তো আমি ওই দিন বাইরে খাওয়া দাওয়া করে হোটেলে এসে নর্মালি ঘুমাই গেলাম। আমার ঘুম ভাঙলো ৩:৪৫ নাগাদ, কারণ আমি ফোনের টাইমটা তখন দেখছিলাম। আমার দরজায় নক করলো এবং জানলা খুলে দেখলাম যে হোটেলের যে পিচ্ছি থাকে ছোট ছোট বাচ্চারা ভয় কাজ করে, ও আমাকে বলতেছে যে ভাইয়া আপনার বাইক আসছে নিচে আপনাকে ডাকতেছে। তো আমি বললাম আচ্ছা যাও ঠিক আছে। তখন মনে হলো আমি তো ওকে ফোন দিতে বলেছিলাম, বাইক যে রাইডার আসবে সে আমাকে ফোন দিবে, কিন্তু সে ফোন দেয় নাই। আমি মনে করলাম যে ফোন না যেতেই পারে, এটা আসলে কোনো ব্যাপার না, কারণ তার হয়তো আমি হোটেলের নাম্বার নাম বলেছি সে হয়তো চলে আসছে, কারণ তারা তাদের এটাই কাজ। তো আমি তাদের ফ্রেশ হয়ে নিচে গেলাম, নিচে গিয়ে রিসিপশনে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার বাইক আসার কথা ছিল রাইডার তিনি কি আসছেন। তোমরা বলে যে স্যার আমরা ফলে খেয়াল করিনি, তো আমি আর হোটেলের বাইরে বেরোই তাকে ফোন দিতে যাবো, তখন দেখি যে অনেকগুলো বাইক সবাই রাইডার, তাদের বেতন মানে আমার ওই যে রাইডারটা আছেন উনিও আছেন। তো আমি তার কাছে গেলাম, তিনি বললেন যে স্যার আমার হোটেল আমার আসলে বাইকের তেল নেই, আপনি বেড়িবাঁধের উপরে যে দাঁড়ান, বেড়িবাঁধ মানে ভাই একদম হোটেলের সামনে যে রাস্তাটা সমুদ্র সৈকত আর হোটেলের মাঝখানে বেড়িবাঁধ, ওটা আপনি বেড়িবাঁধের উপরে গিয়ে দাঁড়ান, আমি তেলটা নিয়ে আসতেছি। তো আমি গিয়ে বেড়িবাঁধের উপর দাঁড়ালাম, তিনি দুই মিনিটের ভিতরে চলে আসলেন, দেন আমরা রাইড শুরু করলাম। তো সমুদ্র সৈকতের পাশে যাওয়ার সময় অনেক ঠান্ডা যেহেতু, তো আমি যেহেতু স্মোক করি তো আমি বললাম জাস্ট একটু দাঁড়ান আমি স্মোক করি আপনিও করেন। তো উনি বললো যে ভাই সামনে আপনার যেখানে নৌকা পার একটা খাল আছে, যারা কুয়াকাটা গেছে তারা হয়তো জানে যে সূর্যোদয় মেন পয়েন্ট যেখানে ওখানে যাইতে গেলে মাঝখানে একটা খাল আছে, খালটা নদীর নৌকাতে পার হয়ে দেন ওই পার যাইতে হয়। তো উনি বললো যে ওই খালের ওইখানে চায়ের দোকান আছে, ওখানে বসেই করবো। তো বললাম স্যার ঠিক আছে। তো আমরা গেলাম, দেন যাওয়ার পর তখন অনেক ভোর, সাড়ে চারটের মতো বাজে, তখন অনেক ভোর, সাড়ে চারটার মতো বাজে, তখন ওরকম ওখানে দেখলাম দুই তিনটা বাইক, এন্ড যে নৌকাটা আছে নৌকাটা ওপার এইমাত্র ছেড়ে গেল, চার পাঁচটা বাইক নিয়ে নৌকাটা এইমাত্র ছেড়ে গেল, মানে নৌকাটা অনেক ছোট, তো নৌকাটা ওপার যাবে এবং তারপর আবার এই পার আসবে, আর আরেকটা নৌকা ওখানে থাকার কথা, কিন্তু সে নৌকাটা এখন এসে পৌঁছায়নি। আমরা চা চা খাচ্ছি, আমি চা খেয়ে স্মোক করছি, তো তারপর হঠাৎ বাইক, যে বাইক ড্রাইভার ছিল উনি আমাকে বলল যে ভাই আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসেন। তো এখন 10 মিনিট বসে আছি, 10 মিনিট যায় 20 মিনিট, তো 20 মিনিট পর নৌকাটা এইপাশ চলে আসে এবং আমি আমি রাইডারকে ফোন দিই। রাইডারকে ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করতেছে না। দেখলাম আরো চার পাঁচটা বাইক আসলো, পর্যটক নিয়ে আসলো। আসার পর আমি দেখতে পেলাম রাসেল ভাই ওই চার পাঁচটা বাইকের ভিতর আমার যে বাইক রাইডারটা উনিও আছেন। তো আমি ওকে যে সফরে ধরলাম যে কি ভাই আমাকে এখানে বসায় দেখে আপনি অন্য প্যাসেঞ্জার নিচ্ছেন, মানে বললাম না আমাকে আপনি এখানে বসে রেখেছেন আধা আধা ঘন্টা ধরে। তো উনি আমার দিক তাকায় বলতেছে আপনার ফোনটা দেখেছেন? আমি বললাম কেন? বলছে আপনাকে আমি 4টা থেকে ফোন দিচ্ছি, 4:30 পর্যন্ত আপনাকে আমি পাচ্ছি না, আপনাকে আমি ফোন দিয়ে পাচ্ছি না। আপনার হোটেলে আমি গেছি, হোটেলে যাই আপনার হোটেলের রুম বয় দিয়ে আপনার ওনারা বললো যে আপনি রুম থেকে বের হয়ে গেছেন। তো আমি ভাবলাম আপনি হয়তো অন্য কোনো বাইক নিয়ে নিছেন, তাই আমি বাইক আসলাম। তো আপনি তখন চলে আসছেন, আমাকে বুঝছেন কেন? তো আমি আমি রীতিমতো ওনার সাথে তর্ক শুরু করেছিলাম যে আমি এখানে আসছি, মানে আপনি আমাকে নিয়ে আসছেন, আমি আপনি আমাকে এখানে বসায় রেখে আবার গেছেন। তো একটু মানে ঝামেলা তো সৃষ্টি হয়ে গেল ওখানে। আরো দুই তিনটে বাইক চলে আসলো, তারা বলছে না ঠিকই তো বলতেছে ভাই, তুমি যদি এখানে না আনো তাই কিভাবে এখানে আসলো, হাইটা দোষা সম্ভব না। সম্ভব হলেও আমি তো হাইটা যাবো না, ওর জন্য তো হাইটা আসেনি উনি বলতেছে। এবং যে চায়ের দোকানদার উনি বলতেছে না উনি তো বাইকে আসছে, আমি দেখলাম। তো ওই বাইক রাইডারদের ভিতরে একজন রাইডার ছিল, বলতে বলছে আচ্ছা ঠিক আছে ভাই, যা হয়েছে আমার বাইকে তো একজন প্যাসেঞ্জার আছে, আপনি আমার সাথে চলেন, পরে ফিরে বিষয়টা দেখা যাবে। তো আমি তাদের সাথে আসলে গেলাম, যে সব ঘুরে সূর্যোদয় দেখে আদালত স্পট গুলো আছে ওগুলো দেখে আমি সকাল 10:30 নাগাদ কুয়াকাটা বাজারে এসে পৌঁছালাম। কুয়াকাটা বাজারে এসে তাদেরকে ভাড়া মিটিয়ে দিলাম এবং আমি যে বাইকের সাথে গেছিলাম, যে বাইকগুলা আমাকে ওখান থেকে নিয়ে গেছিল, তিনি তাদেরকে যখন আমি ভাড়া বুঝাই দিলাম, তিনি আমাকে এবার বলছে যে আসলে ভাই বিষয়টা কি হয়েছে বলেন তো। আমি তাকে সব বললাম, বলতেছে আপনি কি ওই হোটেলে উঠছেন? মানে আমার হোটেলের নামটা বললাম, হোটেলের নামটা এখানে মেনশন করতেছি না ভাইয়া, কিন্তু বলল আপনি ওই হোটেলে উঠছেন? আমি বলছি হ্যাঁ। আপনি উনি বলছে আপনি কয় তালায়? আমি বলছি আমি 3rd floor-এ 3 তলায় উঠছি। উনি বলছে যে আচ্ছা ভাই একটা কথা বললি, আপনারা তো পর্যটক, আপনারা অনেক কিছু জানেন না। তো দেন উনি আমাকে ছোট একটা কাহিনী বললেন, সেটা হলো উনি ওই হোটেলে এক সময় কাজ করত। তো কাজ করার পর ওই হোটেলে কাজ করার পর হোটেলটা যখন বন্ধ হয়ে যায় তখন আর কাজটা চলে যায়, তারপর থেকেই তিনি এই বাইক রাইডিং করেন। তো উনি ওই হোটেলে কাজ করাকালীন ওই হোটেলে 3 তলায় একটা ঘটনা ঘটে। ঘটনাটা হলো একটা গৃহবধূ বা হাউসওয়াইফ, তিনি বাড়ি থেকে পালিয়ে তার প্রেমিকার সাথে বা যার সাথে হোক, সে পালিয়ে ওই হোটেলে 316 নম্বর রুমে বুক করে। তো বুক করার পর তারা ওখানে 2 দিন অবস্থান করার পর তার স্বামী তাদের লোকেশনটা জানতে পারে, ওই মহিলার স্বামী লোকেশন জানতে পারার পর উনি সেম হোটেলে এসে কোন বয়ের মাধ্যমে বা হোটেল স্টাফের মাধ্যমে তিনি তার পাশের রুম, ঠিক তার পাশের রুম, মানে তিনি জানতে পারেন কোন রুমে আছে তার স্ত্রী, এবং ঠিক তার পাশের রুমটা বুক করে 315 নম্বর রুম। বুক করার পর ওই রাত্রে সে হাতে নাতে ধরার জন্য, তো রাত যখন প্রায় 12টার পর 1-1.5টার দিক তিনি তাদেরকে হাতে নাতে ধরে। তো হাতে নাতে ধরার এক পর্যায়ে ছেলে এবং মেয়ে এবং ওই মানে ওই মেয়ের বয়ফ্রেন্ড আর স্বামীর ভিতরে একটা হাতাহাতি হয়। হাতাহাতির ভিতরে ওই মেয়েটা তার স্বামীর মাথায় একটা গ্লাস বা ওই জাতীয় কিছু দিয়ে আঘাত করে, অ্যান্ড সাথে ডেড স্পট, মানে স্পট ডেড হয়ে যায় ছেলেটা। তো স্পট ডেড হয়ে যাওয়ার পরে অনেক কেস হয়, কেস হওয়ার পরে হোটেলের 3rd floor অনেকদিন বন্ধ থাকে, কিন্তু মনে থাকার পরে হঠাৎ করে কিছুদিন পর ওই 3rd floor-এ বিভিন্ন জিনিস ঘটতে থাকে। এই ঘুরতে থাকার পরে মানে বিভিন্ন পর্যটকরা ভয় পেতে থাকে, যার পরে হোটেলটা বন্ধ হয়ে যায়। হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার পর হোটেলের মালিক হোটেলটা সেল করে দেয়, এন্ড দেন এখনকার যে মালিক উনি হোটেলটা কিনে লাস্ট এক বছর ধরে চালাচ্ছেন, কিন্তু থার্ড ফ্লোরটা ততটা ভাড়া দেন না। থার্ড ফ্লোরটা তখনই ভাড়া দেন যখন হোটেল অন্য রুম গুলো বুক হয়ে যায়, তখন তিনি ওই ফ্লোরটা ভাড়া দেন। এন্ড যারা উনি ওই থার্ড ফ্লোর এর মধ্যে কোনো কাপলদের ভাড়া দেননি না, ওখানে যারা সিঙ্গেল ছেলে তাদেরকে উনি বেশিরভাগ ভাড়া দেন, যারা সিঙ্গেল তাদের বন্ধু করে তাদেরকে বেশি ভাড়া দেন। একটা কথা রাসেল ভাই, ওই যে মেয়েটার স্বামী মারা যায়, ওই মেয়েটার একটা ছোট বাচ্চাও ছিল, 8-9 বছরের একটা ছেলে ছিল, এবং তার বাবা যখন মারা যায় এবং তার মাকে যখন পুলিশে ধরে নিয়ে যায় ওখানটার পরে, ওই ছেলেটা হঠাৎ করে বাড়ির থেকে নিরুদ্দেশ হয়ে যায়। ওই ছেলেটাকে আর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওই মেয়েটা মূলত ছিল কুয়াকাটার বাসিন্দা, কুয়াকাটার আশেপাশে তার বাড়ি, এবং যে ছেলেটি তার স্বামী সে অন্য জেলায়, তার বাড়ি ছিল মূলত পটুয়াখালী। পটুয়াখালী জেলা শহর থেকে কুয়াকাটা বেশ খানিকটা দূর। তো তারপর আমি তার কাছে সব কথা শোনার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করে হোটেলে ব্যাক করি। তো হোটেলে ব্যাক করে আমি রিসেপশন এ যাই। প্রথমেই বলি, আচ্ছা যে সকালে যে পিচ্ছি ছেলেটা আমাকে ডাকছিল সে কই? তারা বলে যে ভাইয়া কোন পিচ্ছি? তো আমি বলি এরকম এরকম। তো উনি বলে যে এরকম তো কোনো পিচ্ছি আমাদের হোটেলে কাজ করে না। তো আমি বলতেছি যে আমার সামনে আমাকে ডেকে তুললো, কাজ করে না মানে? তো আমি ওদের সাথে এক পদে তর্কে জড়ে দেয়। তো তর্কে জড়ানোর পর হঠাৎ করে ম্যানেজার এসে বলে দেয় ভাই কি হয়েছে। তো আমি তাকে বলি যে আমার সকালে একটা পিসি ডাকলো, সে কোথায় আমি জানতে পারছি না। বলে যে না ভাই এরকম তো কেউ ডাকেনি, এরা বলতেছে। আমি বলছি না ডাকছে। তো উনি ওদেরকে বলে আচ্ছা ভাই ঠিক আছে আপনি বসেন, আমরা দেখতেছি, আপনি রুমে যান আমি দেখতেছি। তো আমি রুমে যে বসাই দেন, আমাকে আবার ডাকলো, আমি এসে বললো যে দেখেন ভাই সিসিটিভি আমরা বের করছি ওখানে, প্রত্যেক ফ্লোরে সিসি ক্যামেরা আছে, তো দেখেন আপনাকে তো কেউ ডাকে নাই। তো সিসি ক্যামেরা যখন অন করলো তখন আমি দেখলাম যে না আসলেই মানে পুরো ফ্লোরই ফাঁকা। আমি নিজেই দরজা খুলে বের হয়ে আসলাম, দেন আমি একটু ওখানে দাঁড়ালাম, আবার আমি রুমের দরজা বন্ধ করে ভিতরে এসে ফিরে এসে আবার আমি বেরোলাম, আমি একাই, ওখানে আর কেউ নাই। তো তারপর আমি আবার রুমে চলে যাই, এবং আমি দুপুরের পর 2:30-3:30 দিক আমি রিসেপশনে আসলাম, দেখলাম ওখানে ম্যানেজার বসে আছে, এবং ওখানে দুপুরের দিকে তো ফাঁকাই থাকে, সবাই বাইরে থাকে। তো ম্যানেজারকে সরাসরি মানে কাহিনীটা বলি, এই যে আমার সাথে ঘটনাটা ঘটছে এটা আমি বলি। তো ম্যানেজার আমাকে বলে যে আচ্ছা ভাইয়া আপনি ঘুরে আসেন, আপনাকে আমি বলছি। তো আমি বললাম যে না আমি মানে আমি কোথাও যাবো না, আপনি আমাকে বলেন। তো উনি বললেন আচ্ছা আপনি বসেন, আমি বলতেছি। তো আমি ওখানে বসলাম, দেন আমাকে উনি স্বীকার করলেন মানে সবকিছুই। উনি বললেন যে হ্যাঁ ভাই আপনি যা যা শুনছেন সবই ঠিক আছে, এরকম এরকম হয়। তো আমি তখন তো আমি ওগুলো শুনছি, আমি এখন হোটেলে ছিলাম না, আমি গত 1 বছর আগে আসছি নতুন মালিকের পর, এই পুরাতন যে মালিক ছিল তার সময় এরকম কিছু হয়েছিল বলে আমরা শুনেছি। উনি আমাকে তারপর বললেন যে ভাই আপনার রুমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি বললাম যে না ভাই আপনার এই হোটেলে আমি থাকবো না। তো উনি অনেক রিকোয়েস্ট করে বললেন যে না ভাই সমস্যা নেই। তো উনি আমাকে রুমটা চেঞ্জ করে দ্বিতীয় তলায় দিলেন, এবং আর ওরকম কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু গুছিয়ে বলতে পারলে আর হয়তো অনেক ইয়ে হতো। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, আর যদি আমার ঘটনাটা সিলেক্ট হয় তো আমি পরবর্তীতে আর একটা ঘটনা আমার সাথে ঘটেছে আমি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ।
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর যে ঘটনাটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম সেই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
হ্যালো, আসসালামু আলাইকুম। রাসেল ভাইয়া, আমি বগুড়া জেলার ধুনুর থানা থেকে বলছিলাম। সংগত কারণে আমি আমার নামটা প্রকাশ করছি না। আসলে এটা আমার ভাইয়ার ঘটনা। আর প্রথমে বলে রাখি, আমার হাজবেন্ডের ইন্সপায়ারে আসলে আমি ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সবার সাথে। আর আরেকটা কথা বলি, যে আমার আসলে বড় ভাইয়ের কথা যেহেতু বলবো, বড় ভাইয়ের ঘটনাটা বলবো। বড় ভাইটা যদিও শেয়ার বেঁচে নেই, প্রায় 3 মাস আগে তার ক্যান্সার ছিল, মারা গেছে। যাই হোক, আমি ঘটনাটা শুরু করছি। তো আমার ভাইয়া যখন ইন্টার কমপ্লিট করে, সেটা অনেক আগে হবে, অনেক আগে, আমার অনেক বড় ভাইয়াটা অনেক বছর আগের কথা, সে যখন ইন্টার কমপ্লিট করেছিল তখন তাকে বাসায় না রেখে আমার আসলে ফ্যামিলি থেকে চাচ্ছিল যে তাকে কোনো কিছু একটা করতে দেওয়ার জন্য, যাতে সে বসে থেকে অন্য কিছু না, অন্য কিছুর মধ্যে জড়ায় না যায় আর কি। তো সেজন্য তাকে দেয়া হয় ঠিক দূর থেকে 30 মিনিটের মতো যেতে লাগে সেখানে, শেরপুর থানা ওইখানে, এখন উপজেলা, যাই হোক শেরপুর উপজেলা। ওখানে তাকে আমার এক আঙ্কেলের বাসায় রেখে তাকে স্পোকেন ইংলিশে একটা কোর্স করার জন্য তাকে দেয়া হয়। তো ঘটনাটা সেখান থেকেই শুরু হয়। সে যখন সেখানে থাকতো, আমার সে আঙ্কেলটা থাকতো ইটালি, ওনার বাসাটা সেজন্য পুরোটা ফাঁকা থাকতো, দুইতলা পুরোটাই ফাঁকা। তো বাসাটা যেখানে ছিল ঠিক তার পাশে ছিল একটা মাজার, ওটাকে বলা হয় কালো গাজী মাজার। তো ভাইয়াটার মুখ থেকে আমি শুনেছিলাম ঠিক যখন সে বেঁচে ছিল তখন, তো মাজারটার ওখানেই বাসাটা। তো এমনিতে আমার ভাইয়াটা একটু রাত জাগত, কবিতা টবিতা লিখত এরকম। তো তো সে রাত জেগে হচ্ছে কবিতা লিখত, এটার অভ্যাস ছিল তার। এমনিতেই রাত পছন্দ করতো, অনেক অন্ধকার রাত, অন্ধকার রাতে আর কি জেগে থাকতো পছন্দ করতো। তো শুরু হয় ঘটনাটা তখন থেকেই, অনেক রাতে যখন সে ফার্স্ট এরকম সে তাহাজ্জুদ নামাজও পড়তো, সেটা বলে রাখি ভাইয়া, দেন নামাজ টামাজ পড়তো এরকম, মাজারেও যাইতো, মাজারের কাছে, মাজারে প্রতি তার অন্য একটা আকর্ষণও ছিল। তো এর মধ্যে যেটা হয়, ঠিক এরকম কয়েকদিন যাওয়ার পর তার সাথে যেটা শুরু হয়, দরজাটা খোলাই থাকতো বারান্দার, বারান্দার সাথে যে রুমটা সেখানে সে থাকতো দোতলায়, ওখানে দরজাটা খোলাই রাখতো। তো যেটা শুরু হইলো, বাচ্চা কান্নার শব্দটা, এরকম বাচ্চা কান্নার শব্দ শুনতে পাইতো। যখন বাচ্চা কান্নার শব্দ তো আজমাঝে সে ভাবছে যে ওখানে হয়তো কোনো বেবি টিবি আছে এরকম। তো খোঁজাখুঁজি করতো এরকম বারান্দায় এসে, যে দেখতো যে এত রাতে কার বাচ্চা কান্না করে এরকম এরকম। তো কিন্তু আসলে কিছুই নাই, ওরকম কিছুই পাইতো না। তো এমন হইলো, প্রায় যাচ্ছে এরকম, যাচ্ছে একদিন দুই দিন শুনতেছে এরকম হচ্ছে, আবার যাচ্ছে এরকম না। তো এরকম চলতে চলতে প্রায় এমন হয়েছে, হুট করে ঠিক কয়েকটা দিন পরে তার সাথে যেটা ঘটলো রাসেল ভাইয়া, যে আমি যাই হোক, আমি তার ছোট বোন, সে আমাকে অনেক ভালোবাসত, দেখতেছে যে আমি তার সামনে অনেক রাতে, সে ঘুমায় গেছে, যাওয়ার পরে দেখতেছে আমি তার সামনে হাঁটাহাঁটি করতেছি। তো কোনোভাবে কিন্তু আমার তার ঘরে যাওয়া, সেখানে যাওয়া কোনোভাবেই পসিবল না, তাও আবার ওই টাইমে, কারণ আমি আমাদের এখানে ধুনুটা থাকি আর সে তখন শেরপুরে থাকে। কোনোভাবেই অত রাতে আমি যাওয়াটা কিন্তু একেবারে কোনোভাবেই পসিবল না। তো আমি দেখতেছি আমি হাঁটাহাঁটি করতেছি। তো এরকম একদিন দেখার পরে ওর যেটা হইলো, ভয় পাইছিল, ভয় পাওয়ার পরে অনেক রাত পর্যন্ত এরকম করার পরে হ্যাঁ ঘুমায় গেছে। নেক্সট ও বাসায় আসে, আমাদের আমার আব্বুকে বলে ঘটনাটা, আমিও ওখান থেকে শুনতে পাই। নেক্সট বলে যে না, এরকম হয়তো হতে পারে, হয় অন্যান্য কারণে, হয়তো অনেক টেন্স থাকে এরকম এরকম, অনেক কিছু নতুন বাসা কিংবা এরকম এরকম বুঝায় আব্বু তারে পাঠিয়ে দিল। আবার সেখানে যাওয়ার পরে সেম ঘটনা ঘটতেই থাকে তার সাথে, কন্টিনিউ হওয়ার পর আবার এই একই ঘটনা ঘটে, এবং এটা আবার একই রকম দেখে যে ঠিক আমি তার বোন আবার তার সামনে গ্লাসে পানি ঢালতেছি, এটা করতেছি, ওটা করতেছি। তো এটা নিয়ে ও এতটা ইয়ে হয়ে গেছিল যে ভয়ে সে ওই মাজারে যায়, মাজারের বড় একজন ইমাম হোক ওনার সাথে আর কি কথা টথা বলে, এগুলো শেয়ার করে যে আসলে এরকম হচ্ছে আমার সাথে, এটা আসলে কেন, এটা কি জানতে চায়। তো এরকম উনি, যাই হোক উনি কি বলে ওনারা জানে, আমি অতটা কিছু জানি না। তো যতটুকু আমি শুনছি আমার ভাইয়ের কাছ থেকে, সেখান থেকে আমার বলার কি, নেক্সট যেটা হয় ওই ঘটনাগুলোর জন্য বাসায় আমার আব্বু আর কি নিয়ে আসে একেবারে, যে না তোমার ওখানে থাকতে হবে না, এখানে চলে আসো। এখানে আসার পরেও সেই জিনিসটা তার পিছু মানে পিছু ছাড়ে নাই। আমি যতদূর জানতে পারি যে এটা আসলে পরে জানতে পারলাম আর কি, এটা আসলে মানে আমি জানি না পরিটরি বলে কিছু আছে কিনা, না মেয়ে জিন হবে। তো এই ওইটা নাকি মানে যখন আসতো ভাইয়া যখন ঘুমাইতো রাতে, তো ভাইয়ার পুরা মুখটা বন্ধ, পুরা শরীরের লোম দাঁড়ায় যাইতো, একদম কোনো কথা বলতে পারতো না, বা চোখটা খুলে যেত, মানে এমন হইতো চোখের মধ্যে কেউ আমাকে মানে ওরে ডাকছে এরকম ভাবে, চোখটা খুলে যেত, সব দেখতেছে বাট কিছু বলতে পারতেছে না। ঠিক আমাদের ঘুমের মধ্যে ওই যে বোবা টাইপের ধরলে যে এরকম হয় আর কি, বোবা টোবা এরকম এই টাইপের ওর হইতো, কথা বলতে পারতো না, দেখতো। তো একদম এরকম হইছে যে ঠিক মানে ওই যে আরেকটা কথা বলি নাই আসলে, হ্যাঁ, যে যখন মাজারি ইমামের সাথে কথা বলে তখন ওরে বলছিল যে একটা কিছু তোমাকে হয়তো পছন্দ করে, যেটা মানে তুমি যে জিনিসটাকে যাকে বেশি ভালোবাসো তার রূপ ধরে তোমার সামনে সেটা আসে, তোমার ভয় ভাঙানোর জন্য, তোমার সামনে আসবে জন্য এরকম। তো এটার জন্য হ্যাঁ, তো রূপ ধরে আসে যে তোমার পছন্দের জিনিসের রূপ ধরে আসে নাকি তোমার সাথে মানে তোমার সাথে ইয়ে করার জন্য, ভয় ভাঙানোর জন্য। তো এটা তাকে বোঝানো হয়। তারপরে ভাইয়া তো আমাদের বাসায় তখন, তো এক রাতে আমি আবার তখন ক্লাস 9 পড়তাম, অনেক রাত জেগে পড়ার অভ্যাস আমারও ছিল তখন, মেবি পরীক্ষা চলতেছিল আমার, রাত 2:15 এরকম হবে বাজে সামথিং, আমার ঘুম চলে আসতেছিল। তো আমি তখন এমনিতেই ভাবলাম যে এত রাতে ঘুম চলে আসতেছে আর একটু পড়বো, যার জন্য আমি বাইরে আমার রুমের বাইরে বের হয়ে তো একটু চোখে পানি ঝাপটা ঝাপটা দেওয়ার জন্য বের হয়েছিলাম। তো ওইখানে বের হয়ে চোখে পানি দিয়ে জাস্ট আমার দরজার পাশেই বারান্দা, তো বারান্দার ওইখানে একদম আকাশটা পুরোটাই দেখা যায়। ওখান থেকে আমি মানে মুখ টুক ধুয়ে জাস্ট মুখটা মুছতেছিলাম আর এদিকে এমনিতে ডাকায় বারান্দার দিকে ইয়ে করতেছি। তো আমার ভাইয়ের রুমটা ছিল একদম কর্নারে, মানে আমার বারান্দা থেকে দেখা যায় আর কি, একদম কর্নারে ছিল। দেন আমি তাকায় যেটা দেখলাম রাস্তা ধরে, যে আমি এভাবে দেখতে নাই, জোনাকি পোকা দেখছি যে এত জোনাকির আলোটাই এতটুকু হয়, ঠিক এই টাইপের না, অনেক বড় টাইপের, মানে দুইটা হাত এক জায়গায় করলে যতটুকু হয়, মানে গোল করলে গোলাকার যেমন হয় দুইটা হাত এক জায়গায়, ঠিক এই টাইপের আগুনের একটা মানে আগুন দেখলো আমার কি এরকমই, ঠিক এতটা ধীর গতিতে যাচ্ছিল। যাওয়ার কিছুক্ষণ পর মানে একদম আমার চোখের সামনে ভাইয়ার আর কি রুমের ওপর দিয়ে ওরকম আর কি, ওখানে একটু গেল, যাওয়ার পর থামলো জিনিসটা, থামার পরে আবার পুরোটা নিভে গেল, নিভে যাওয়ার পরে আর একটু গেল, তারপর আবার জ্বললো। দেখার পর আমি ভাবলাম না এটা তো জোনাকিও হবে না, স্বাভাবিক কিছু না নিশ্চয়ই। দেখার পর আমি মানে ওখানে দাঁড়ানো, আমার মানে অবস্থা এমন হয়ে গেছে যে মানে আমি পুরো নড়তেও পারছি না, কিছু বলতেও পারছি না এমন। তো হ্যাঁ, ওইটা যাওয়ার পর ঠিক ভাইয়ের রুমের ওপরে যাওয়ার পরে ওই জিনিসটা আর নাই, ভ্যানিশ। এখন তারপর ওটা দেখার পরে যেভাবে পারি আমি রুমের মধ্যে আসছি, আসতে পারছি, রুমটা ওখানে আমার দরজার বাইরে যেহেতু ছিলাম আমি, ভেতরে আসার পর আমি আর সেদিন আর রাতে কিছু মানে পড়াশোনা তো আর নাই, আমি একদম শেষ, ভয়ে ঘুমায় গেছি। নেক্সট সকালে উঠে যেটা জানতে পারলাম যে হ্যাঁ, ভাইয়ার সাথে আবার সেম ঘটনা ঘটছে, ওই জিনিসটা আসছে। তো ওই যে বাচ্চা কান্নার কথাটা আমি বলছিলাম, ভাই বাচ্চাটা আসলে নাকি যে আসতো মানে আমার রূপ ধরে আমার ভাইয়ার কাছে, তারই বাচ্চাই ছিল, মানে সেই বাচ্চাটাকে মানে যখনই বাচ্চাটা কান্না করতো সে ভাইয়ারে রেখে আবার চলে যেত। তো ভাইয়ার এই মানে রাশির সাথেও নাকি এরকম একটা প্রবলেম ছিল, যার কারণে ওই আর ওর নামও বলে রেখে, ওর নাম নাকি মানে ভাইয়াকে বলছিল যে বুঝিল নাম। যাই হোক, এটার পরে এরকম অনেকদিন চলতে থাকে, তো ভাইয়ের সাথে অনেক মানে আসে এরকম, লাস্টে ভাইয়া ভয় পাইতে পাইতে এমন ওর অবস্থা হয়ে গেছে যে ভয়টা আর ভিতরে কাজ করে না, যে না আমার এটা থেকে বাঁচতে হবে, আমি মানে কিছু করব। মানুষের যা হয় আর কি, শেষে এসে এমন একটা অবস্থায় চলে আসে যে তখন আর কিছুতেই কিছু হয় না, ঠিক ওই পর্যায়ে আমার ভাইয়া চলে যায়। দেন যেটা করে লাস্টে ভাইয়া হচ্ছে ওই জিনিসটা অপেক্ষা নিজেই আছে, নিজেই অপেক্ষা আছে যে ওই জিনিসটা কখন তার কাছে আসবে। দেন এমন হলো রাতে হুট করে মানে ভাই শুয়ে আসে, আস্তে আস্তে হ্যাঁ আসবে ওইটা, যেহেতু আসে ভাইয়া জানে কখন কি হয় না হয়। তো আসছে, আসার পরে ভাইয়ার কাছে একদম মাথার কাছে এসে মানে ওই জিনিসটা এসে বসে, বসার পরে ভাইয়া ঠিক ওর মাথা মানে চুলটা ধরে এমন জোরে মানে সে জোরেই ঘাটটা ধরছে না চুলটাই ধরছে এরকম করে ইয়া করা হয় ওর সাথে, একটা অ্যাটিটিউড করে, করার পরে নাকি ও উঠেই দৌড়, মানে এখন উঠে কি আমি বলতে পারবো না, হ্যাঁ মানে যেটাই যিনি হোক আর যাই হোক, এটার পরে থেকে ওইটা দৌড় মানে ওর মানে ভাইয়ের ওখান থেকে দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে ওই হুজুর টুজুদের বলার পরে অনেক কিছু করে ভাইয়ের এখন শরীর বন্ধ বাড়ি বন্ধ করা হয়। এরপর থেকে ওর মোটামুটি দুই বছরের মতো গ্যাপ ছিল, কিছু আর হয় নাই ওর সাথে ঘটনা। নেক্সট তারপরে আর কি ভাইয়ার অনেক বছর হওয়ার পরে কিন্তু ভাইয়ের বিয়ে হয়েছে, মানে কোনো মেয়েদের দিকে যাইতে পারতো না এই মানে এই এই ঘটনার জন্য, হয়তো ওটার কারণেই যাইতে পারতো না কিংবা বিয়েটিও হইতো না। অনেক এইজ হওয়ার পর ভাইয়ের বিয়ে হয়েছে, লাস্টে এক বছর রিলেশন ছিল, তারপরে ভাইয়ার তো মারাই গেল, এটা তো ভাইয়া আপনাকে আগেই বলছিলাম লাস্টে ভাইয়া। তো এই হচ্ছে আমার ঘটনা।
একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আর চমৎকার আরো একটা ঘটনা শুনলাম। আমার কাছে এই মুহূর্তে যে ঘটনাটি এই মুহূর্তে আছে সেই ঘটনাটি আমারই আরেকটি ইমেইল, যেটি আমি পড়ে শোনাবো। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমার একটি ইমেইল। চলুন দেরি না করে ইমেইলটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। চলুন,
Spirit, be here with me. Get me.
Boot.com. The fear returns with Russell.
লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই, আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলে থাকেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মোহাম্মদ রুকনুজ্জামান মিলন নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা চৌপতি থেকে লিখছি। আমি 2013 সাল থেকে আপনার একজন নিয়মিত শ্রোতা। ঘটনা শুরু করার আগে আমি ও আমার জেলা নীলফামারীর সকল শ্রোতাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা ভূত ডট কমে আমার পাঠানো প্রথম স্টোরি চাঁদা পুকুরের সেই চাঁদা মাছের স্টোরিটি আপনি ভূত ডট কমের এপিসোড 29 নম্বরে পড়ে শুনিয়েছিলেন। সেজন্য আবার আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি বলেছিলেন যে আপনি আমার সাথে চাঁদা পুকুরে লাইভ করতে চান এবং রমেশবাবুর সাক্ষাৎকার নিতে চান। আমি সে সময় আমার বিভাগীয় শহর রংপুরে ছিলাম। আপনার কৌতূহল দেখে আমি আমার মেস থেকে সব কাজ শেষ করে বাসায় গিয়ে শুনতে পারি যে রমেশবাবু বেঁচে নেই, তাই আর আমি আপনার সাথে যোগাযোগ করিনি। বলে রাখা ভালো, আমার গ্রামে চাঁদা পুকুরের স্টোরিটি জনপ্রিয় রেডিও প্রোগ্রামে প্রচারিত হওয়ায় আগে যারা শুনত তারাও এখন শুনছে। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। এটা আমার দ্বিতীয় স্টোরি, মাত্র এক থেকে দেড় মাস আগে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন। যিনি আমাকে ঘটনাটি বলেছেন তিনি তার মতো করেই বলার চেষ্টা করছেন এবং আমিও সেভাবেই বলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ বাদল ইসলাম, আমি পেশায় একজন রাজমিস্ত্রি। আমি বিয়ে করার পর প্রায় এক বছর পরেই আমার পরিবার নিয়ে ঢাকায় কর্মজীবন শুরু করি। এমত অবস্থায় আমি কিছু টাকা জমিয়ে গ্রামে বাড়ি বানানোর জন্য একটা জমি কিনি। জমিটি ছিল সম্পূর্ণ বাঁশঝাড়। তখন সকলে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কেন সেই জমিটি কিনতে চাইলাম। আমি বলেছিলাম যে আমি বাড়ি বানাবো। তখন সবাই আমাকে নিষেধ করেছিল যে জমিটা কেনার জন্য মনস্থির করেছি সেটা আদৌ যেন না কিনি, কেননা সেখানে রাতের বেলা অনেক কিছু দেখা যায় এবং অনেক শব্দ শোনা যায়। আমি আধুনিক যুগের ছেলে হওয়ার কারণে সেসব কথা কানে না নিয়ে জমিটি কিনে ফেলি, কারণ আমার বাড়ি বানানোর জন্য জমির প্রয়োজন ছিল আর আমি কখনো ভূত প্রেত বিশ্বাস করতাম না। জমি কেনার পর আবার নিজ কর্মস্থলে চলে যাই। দুই বছর পর চিরদিনের জন্য ঢাকা থেকে পরিবার নিয়ে বাসায় চলে আসি। আসার পর সেই জমিটি বাঁশঝাড় ছিল, সেগুলো লোকজনদের দিয়ে পরিষ্কার করিয়ে একটি সুন্দর
টিন শেড বাড়ি নির্মাণ করি। যখন বাড়িটি নির্মাণ করি তখন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হলো বাড়িটিতে বসবাসের জন্য যেদিন নির্ধারণ করলাম সেদিন থেকে। সময় মতো নতুন বাড়িতে পাড়া প্রতিবেশী মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন ও মুরব্বীদের নিয়ে মিলাদ মাহফিল করে বাড়িতে থাকা শুরু করি। ঘটনার প্রথম দিনেই শুরু হয় আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছোট কন্যা সন্তান, তার বয়স মাত্র 5 বছর। আমি বাজার থেকে রাতে বাসায় গিয়ে জানতে পারি বাড়িতে খুব উচ্চ স্বরে বিড়ালের আওয়াজ হচ্ছে এবং আমার স্ত্রীর কাছে শুনতে পাই অনেকক্ষণ ধরেই খুব ভয়ঙ্কর ভাবে আওয়াজ হচ্ছে। আমি একটা লাঠি নিয়ে আঙিনায় বেরোতেই আওয়াজটি বন্ধ হয়ে যায়। কিছু দূরে আবার শোনা যায়। আমি তেমন কিছু একটা মনে করিনি, বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। রাতটা সুন্দরভাবে কাটিয়ে পরের দিন প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম, তারা বলল প্রায় রাতেই বিড়ালের আওয়াজ শুনতে পায় তারা। আমি বিষয়টি মাথায় না নিয়ে দ্বিতীয় দিন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ আওয়াজ শুনতে পাই। 2-3 জনের মতো হবে, একজন আমার বাসায় টিউবওয়েলে চাপ দিচ্ছে। আমি অবাক হলাম এত রাতে বাড়িতে কে আসলো। আমি ডাকলাম, কে কে ওখানে, কে এত রাতে? কোনো শব্দ নেই, নিমিষেই যেন সব নিশ্চুপ হয়ে গেল। আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল আর আমার স্ত্রী অনেক ভয় পেয়েছে। কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ শুরু হয়ে গেল, আবার টিউবওয়েলে চাপ দেবার শব্দ। আমি দরজার বাইরে গিয়ে যা দেখি, আমি তো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি আমার টিউবওয়েলের কাছে কেউ নেই, অথচ মনে হচ্ছে টিউবওয়েলের কেউ চাপ দিচ্ছে এবং টিউবওয়েল থেকে পানি পড়ছে। টিউবওয়েলের ওইখানে বাল্ব দেওয়া ছিল তাই পরিষ্কার বলা যাচ্ছে। আওয়াজটি ঠিক আগের মতোই হচ্ছে। আমি নির্বাক দৃষ্টিতে দেখছি, চারিদিক যেন অন্ধকার মনে হচ্ছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ শব্দটা থেমে গেল। আমার স্ত্রী বলল, কই তুমি, বাইরে কে আছে? আমার স্ত্রীর ডাকে আমি চমকে উঠলাম। আমি বললাম, ও কিছু না, কারণ আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বললে তারা ভয় পাবে। আর একটা কথা, রাতে আমার বাড়িতে কাউকে আসতে হলে মেইন গেটে নক করে আসতে হয়, কারণ আমার পুরো বাড়িটি টিন দিয়ে ঘেরাও করা। আমি বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়লাম। কি হচ্ছে বাসায়, আমি কি করব ভেবে পাচ্ছি না, মাথায় কিছু আসছে না। এসব ভাবতে ভাবতে সারা দিন কেটে গেল। তৃতীয় রাতে খাওয়া শেষ করে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, দমকা হাওয়া শুরু হয়ে গেল চারিদিকে। ঘরের চালে ধূপ ধাপ পাথর পড়ার শব্দ, মনে হচ্ছে চারিদিকে শিলা বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম মনে হয় আজকে কোনো সমস্যা হবে না, কারণ চারিদিকে বৃষ্টি শুরু হয়েছে। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন লক্ষ্য করলাম অবাক কাণ্ড, কোথাও কোনো ঝড় বৃষ্টি হয়নি, শুধু আমার বাড়িতেই এরকম। আমি বিষয়টা বুঝতে পারলাম যে আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। আমি কোনো কিছু না ভেবেই আমাদের মেলাপাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে ঘটনা খুলে বলি। তিনি সেদিন ইশার নামাজ শেষ করে আমাদের বাসায় এসে সুরা কালাম পাঠ করে বাড়িটি সুন্দরভাবে বন্ধ করে দেন। এরপর মোটামুটি 10-12 দিন কোনো সমস্যা হয়নি। তারপর আবার এক রাতে 3টার দিকে শুরু হলো অদ্ভুত আওয়াজ, কখনো বিড়ালের ডাক, কান্নাকাটি, কখনো টিউবওয়েলে চাপ দেবার আওয়াজ, আবার কখনো টিনের ওপর বড় বড় পাথর নিক্ষেপ। সেদিন আমার মেয়ে প্রচণ্ড ভয় পায়। পরের দিন তার গায়ে জ্বর, ঔষধ খেয়ে কিছুটা সুস্থ হলে আমি আবার ইমাম সাহেবের শরণাপন্ন হই। তিনি সেদিনই এশার নামাজ শেষ করে একজন তুলারাশির লোককে নিয়ে আমার বাসায় আসেন, সেই জিনদের হাজির করান এবং তারা বলেন তারা 3 জন আছে আমাদের বাসায়, তারা নাকি এখানেই থাকে এবং চালের ঢিল মেরে আমাদেরকে তাড়াতে চেষ্টা করছে আর আমরা যেন সেটাতে ভয়ে পালিয়ে যাই। কিন্তু আমরা তারপরও বাড়ি ছেড়ে না দেওয়াতে তাদের এসব তাণ্ডব লীলা। ইমাম সাহেব তাদের অনুরোধ করেন এখান থেকে চলে যাবার জন্য। তারা বলে তারা নাকি এখানে 200 বছর থেকে আছে, এতদিনের পুরনো জায়গা ছেড়ে তারা যাবে না। পরিশেষে অনেক কষ্টে তাদের রাজি করানো হয়। তাদের কিছু শর্ত ছিল, একটি ছাগল, 6টি কবুতর ও বিভিন্ন উপাদানের মাধ্যমে তাদের খুশি করতে হবে, তাহলেই তারা চলে যাবে। তাদের কথা মতো সবকিছু দেয়া হলে পরিশেষে তারা চলে যায়। তারা কথা দিয়েছিল আর কোনোদিন ডিস্টার্ব করবে না। এরপর আর কোনোদিন কোনো সমস্যা হয়নি। আমরা মহান আল্লাহর অশেষ সহমতে ভালোই আছি। আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল মোহাম্মদ বাদুল ইসলামের কাছ থেকে শোনা দ্বিতীয় স্টোরি। ঘটনাটি সিলেক্ট হলে ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন। আমার কাছে আরও ঘটনা রয়েছে এবং তিনি বলেছেন সেটা যদি তিনি পাঠাবেন খুব দ্রুত ইনশাল্লাহ। তো এই হলো ঘটনা এবং আমি এই ঘটনাটি আমি একটা জিনিস খালি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে
আমরা তো এরকম শুনি এবং তারপরে জিন্দা কোনো কিছু দাবি দাওয়া করে, এই পুরো জিনিসটাও যদি আমরা অবিশ্বাস করি, এই পুরো জিনিসটা যদি আমরা বিশ্বাস না করি, আমার প্রশ্ন হচ্ছে যখন আপনি ছাগল দিলেন, মুরগি দিলেন বা কবুতর দিলেন, তারপরে কিন্তু ঘটনার আর পুনরাবৃত্তি হল না, তার মানে আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে এই ঘটনাটি আসলেই অবিশ্বাস করার কোনো অবকাশ আছে কিনা। কারণ আপনি ফলাফল তো পেলেন, ফলাফল পেলে সেটাকে আপনি কিভাবে ধরবেন যে এটা ভুল বা এই ঘটনাটা কোনোদিন ঘটেনি। প্রশ্ন থাকলো, চলে যাব পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, আসলেই আমি চাইছিলাম আপনাদের সাথে দারুণ কিছু ঘটনা শেয়ার করতে এবং সেটি করলাম। গরম কিন্তু আবার একটু ঢাকা শহরে ঠান্ডা কমতে শুরু করেছে, গরম পড়তে শুরু করেছে এটা বলবো না, মাঝখানে তো শীত একদম চলে গিয়েছিল, আবারও ফিরে আসার পরে এই শীতের সময়টা বেশ লম্বা। এবং আমাদের এই মুহূর্তে কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি লিসেনার, ইয়েস 9,959 একসাথে শুনছেন এতগুলো মানুষ, 60 হয়ে গেল, 61 বাড়ছেই। সো আমরা অনেক থ্যাঙ্কফুল আপনাদের প্রতি, আপনারা এভাবে সাড়া দিচ্ছেন এবং আপনারা আমাদেরকে শুনছেন এভাবে, থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করছি যে আপনাদের আজকের এই শোটি ভালো লাগছে। আমরা এমন একটা দিনে আজকে কথা বলছি আপনাদের সাথে যখন ভূত ডট কমের চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনা। ইটস আ লং স্টোরি, সো স্টে টিউন। আমি বলেছি আজকে শো লং হবে, সো আমাদের সাথে থাকুন।
Spirit, be here with me. Get to me.
Boot.com. The fear returns with Russell.
Assalamu alaikum, Russell bhai. কেমন আছেন জানতে চাইবো না, কারণ আপনি সবসময় ভালো তলে। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকবেন, সে দোয়াই করি। আমি আনিসুর রহমান, বগুড়া জেলার সোনাতলা থানা থেকে বলছি। আমি ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এর আগে আমার একটি ঘটনা শেয়ার করার জন্য। আমি আর একটা ঘটনা পাঠাইছিলাম, কোনো ক্রমে হয়তোবা সেটা সিলেক্ট হয় নাই, সেজন্য আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই। ঘটনা সিলেক্ট হোক আর না হোক আমি ঘটনা পাঠাবই। তো আজকে আমি আরেকটা স্টোরি নিয়ে আসছি। আপনি অবগত আছেন যে আমাদের এলাকায় একটা শ্মশান আছে, এই শ্মশান কেন্দ্রিক ঘটনাটি। এই শ্মশান নিয়ে অনেক ধরনের কথাই আছে, অনেক ধরনের ঘটনাই আছে। যাই হোক, আস্তে আস্তে যে ধরনের ঘটনাগুলো আমি জানি সেগুলো আপনার এখানে পাঠানোর চেষ্টা করব। যদি এই ঘটনাটি ভালো লাগে তো তাহলে একটু শেয়ার করবেন। তো আমি ঘটনার মূল উদ্দেশ্যে চলে যাই। লিসেনারদের জন্য রাখার জন্য আমি আবার ওই শ্মশান ঘাটের যে পরিচয় সেটা বর্ণনাটা আমি আবার দিচ্ছি। বগুড়া জেলার সোনাতলা থানা থেকে 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে এটি বাঙালি নদী অবস্থিত। এই নদীটির উপর দিয়ে একটি স্টিলের ব্রিজ হয়েছে যেটার প্রায় মোটামুটি অনেকটাই বড় আর কি। এ ধরনের ব্রিজ সচরাচর দেখা যায় না স্টিলের। তো এই ব্রিজটার উপর দিয়ে দুই উপজেলার সংযোগস্থল, এটা হচ্ছে গাইবান্ধার সাগাটা থানা আর একটা হচ্ছে বগুড়ার সারিয়াগান্ধী থানা, এই জায়গা দিয়ে যেতে হয় এবং বিশেষ করে এলাকার লোকজন চলাচলের জন্য এই ব্রিজ এবং এই রাস্তাটি ব্যবহার করে থাকে। তো ব্রিজের নিচের অংশটুকু হচ্ছে প্রবাহিত হচ্ছে বাঙালি নদী, যেটার কিনারা, নদীর কিনারা ব্রিজ থেকে একটু সামান্য উত্তর দিকে এই কিনারাটা, এবং যখন নদীতে পানি থাকে না ওই সময়টাতে এখানে শ্মশানের কাজ চলে। আপনার যদি বন্যার সময় পানি হয় তাহলে কিনারায় তারা কাজগুলো করে, এবং যদি পানি না থাকে তখন যে চরটা জেগে ওঠে চরে তাদের কৃতকার্য সম্পন্ন করে। তো এই ধরনের একটা স্টোরি আছে, আমি শুনেছি আমার এক কবিরাজ আঙ্কেলের কাছ থেকে। এটা হয়তো তার নামটা আমাকে বলতে নিষেধ করেছে, এই জন্য আমি নামটা হাইড করে যাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। কবিরাজ আঙ্কেলটার সাথে আমাদের সুসম্পর্ক অনেকদিন আগে থেকেই, উনি একটা ভালো মানের কবিরাজ এবং বিভিন্ন ধরনের কবিরাজি করে থাকে। তো আদার্স কোনো খারাপ কবিরাজি করছে কিনা, কুফুরি করছে কিনা, এই ধরনের কোনো আমার জানা ছিল না। তো এর মধ্যে আমি যখন ছুটিতে ছিলাম তাকে বললাম, আঙ্কেল আপনি তো কবিরাজ মানুষ, অনেক ধরনের তো ঘটনা আপনার কাছে আসে, অনেক ধরনের ভৌতিক ঘটনা আপনি জানেন, একটু যদি আমাকে বলেন আমি তাহলে এটা ভূত.কম এ শেয়ার করব। বলছে বাবা এগুলো বলা যাবে না, এগুলো বলা ঠিক না। তখন আমি তাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি আমাকে বললো, সন্ধ্যার সময় তুমি মুখ জায়গায় দেখা করে আমি একটা তোমাকে ঘটনা বলবো নি। তো যে কথা সেই কাজ, আমি সন্ধ্যায় তার এখানে চলে গেলাম। তো যাওয়ার পরে উনি আমাকে, আমরা একটা মানে জন্ম শূন্য জায়গায় বসলাম। তো স্মোক করতে ভালোবাসি, উনি স্মোক করেন, যার কারণে দুজনে গল্প গল্প করতে করতে স্মোক করতে করতে ঘটনাটা শুনলাম আমি। ঘটনা হয়েছিল, ঘটনাটি 2006 এবং 2007 সালের দিকের ঘটনা। তো একটা ছেলে আসে ওনার কাছে অনেকদিন থেকে, ছেলেটার একটু বর্ণনা দিয়ে দিই। ছেলেটা লেখাপড়া করে, বাবা মার পরিবারে যারা আছে ওনার দাদা বাবা ওনারা একটু হালকা কবিরাজ টাইপের ছিলেন, কিন্তু অতটা বেশি না, সাধারণ যে ঝাড়ফুঁক করা কিংবা এলাকায় একটা গাছগাছালি ঔষধ টৌষধ এগুলো ধরনের একটা কাজ করতেন। তো ওই ছেলেটার মনে ধরেছে যে সে ভালো ধরনের ব্ল্যাক ম্যাজিকটা শিখবে, এ ধরনের কিছু শিখবে। তো এই জন্য ওই কবিরাজ আঙ্কেলের কাছে যায় বারবার। উনি বলে যে আঙ্কেল আমি আপনার শিষ্য হতে চাই, কবিরাজ আঙ্কেল আমি আপনার শিষ্য হতে চাই, আমাকে নেন। তো বলে শিষ্য হতে চাইলে তো একটা ইয়ে আছে, তুমি কোন মানে ইয়েতে শিখতে চাও? তো তখন সে বলে আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। এটা সেটা শেখা ঠিক না, আর এগুলো না আপনি শিখায়ও না, এগুলো খুব খারাপ জিনিস, এগুলোর অনেক ধরনের ঝামেলা হয়। না আঙ্কেল আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি আপনার শিষ্য হব। তো এটা প্রায় সে এক মাস ওনার কাছে এভাবে ধর্ণা দেয়। ধর্ণা দেওয়ার পরে উনি মানে বাধ্য হয়ে ওনার অবস্থা দেখে উনি বাধ্য হয়ে তাকে শিষ্য করতে চায় এবং শিখাতে চায়। কিন্তু তাকে বলে শর্ত আছে একটা, সেই শর্তটা হলো যে তুমি যে জিনিসটা শিখতে চাও এই জিনিসটা শিখতে হলে একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অবিবাহিত বৈরাগী। হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী আছে, সেটা হচ্ছে বৈরাগী। বৈরাগীদের অবিবাহিত বৈরাগীর মেয়ের মাথা, তো এটা যদি তুমি আনতে পারো, সবকিছু লোকেশন আমি তোমাকে দেব, সবকিছুই দেব, তুমি শুধু এটা আনতে হবে, এটা আনতে পারলে তোমাকে আমি শেখাব। তো বলে ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, আমি আনবো, আপনি আমাকে তাও শিষ্য করে নেন, আমি আনবো। তো ভাষ্যমতে ওনার ভাষ্যমতে চা, তো উনি প্রায় অনেকদিন ওনার পিছিয়ে ঘোরার পরে এক বছর এর মধ্যে কোন ধরনের ইয়ে পানি, এক বছর পরে এ ধরনের একটা লাশের সন্ধান পাওয়া গেছে। এটা আমাদের আশেপাশে গ্রামেরই একটা লাশ। তো আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বৈরাগীদের অধিকাংশ লাশটা মাটি চাপা দেওয়া হয়, এটা আবার নিয়ম আছে, কিছু প্রসিডিউর তারা ইয়ে করে মেনটেন করে। সেটা হচ্ছে যে ধ্যান, যেরকম বসে থেকে ধ্যান করানো হয়, মানে এ ধরনের ধ্যানের মতো করে তাদেরকে মাটি দেওয়া হয়। অধিকাংশ তারা মাটি দেয়, যাদের অবস্থা একটু ভালো তারা একটু পুড়িয়ে ফেলে। তো মোটামুটি আমাদের এলাকার যতগুলো দেখছি অনেকটাই মাটিতে পুঁতে তাদেরকে কবর দেওয়া হয়। তো এখানে বৈরাগীদের, বৈরাগী গোষ্ঠীর মেয়েরা মারা গেলে, বিশেষ করে অবিবাহিত মেয়েরা মারা গেলে তাদের একটা 3 থেকে 7 দিন একটা পাহারার ব্যবস্থা করা হয়, যেন এখান থেকে মাথাটাকে না নিতে পারে, কারণ এটা মাথাটা অনেকটা গুরুত্বপূর্ণ, পাহারার ব্যবস্থা করা হয়। তো বলে রাখা ভালো যে যে মাথাটার কথা বলা হয়েছিল সেই ব্যক্তিটা মারা যেতে হবে শনিবার অথবা মঙ্গলবার। তো এই ধরনের দীর্ঘ এক বছর পর এই ধরনের একটা লাশের সন্ধান পাওয়া যায়, যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়ে মারা যায় বৈরাগী ফ্যামিলির, এবং সে শনিবারে মারা যায়। তো এটাতে এই লাশটাকে দাফন কাফন করানো হয়েছে আমাদের ওই শ্মশানে। তো তখন তাকে বলা হলো যে অমুক জায়গায় একটা লাশ দাফন করা হয়েছে, তোমাকে এটা মঙ্গলবারে রাতের বেলা আনতে হবে, শনিবারে মারা গেছে মঙ্গলবার রাতে তুমি আনতে হবে এটা। বলছে ঠিক আছে আনবো। বলছে হ্যাঁ মুখ দিয়ে বললে আনবো, এটা তো হলো না, এটা কিন্তু অনেক ধরনের মানে ঝুঁকি আছে, তোমার কি কি সমস্যা হবে তুমি বিকেল বেলা আসো, আমি তোমাকে সুন্দর করে বলে দেবো কি কি থেকে বিরত থাকবে, কি কি ধরনের সমস্যা হইতে পারে। তো রাসেল ভাই সে বিকেলে আসে, কারণ তার আজকে মনের আশা পূর্ণ হওয়ার দিন, সে ওই জিনিসটা আনতে যাবে। ছেলেটা অনেক সাহসী ছিল যদিও, তারপরও এই জায়গাগুলোতে যত সাহসী লোক হোক অনেকটা আপসেট হয়ে যায়, অনেকটা ভীত হয়ে যায়। যাই হোক বিকেল বেলা আসতে আসার পরে বলছে যে কি কি প্রসিডিওরটা সেগুলো বলে। তো কবিরাজ বলল যে তোমাকে মঙ্গলবার রাত 11টার পরে উলঙ্গ অবস্থায় এক নিঃশ্বাসে এক কোপে মাথাটি আনতে হবে, যদি এটা যদি এদিক সেদিক কোনো সমস্যা হয় তাহলে তুমি ওখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তো যাওয়ার সময় তুমি যখন যাবা ওই এলাকায় যখন প্রবেশ করবে শ্মশানের আশেপাশে যখন প্রবেশ করবা, তোমাকে ভয় দেখানোর জন্য কিংবা তোমাকে মানে তোমার সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপ নিয়ে অনেকেই আসবে, এটা দেখে ভয় পাওয়া যাবে না। এবং তুমি কখনো পিছন দিকে তাকাবা না, পিছনে যা কিছু হয়ে যাক না কোনো, এবং মাথাটা নিয়ে আসা আসার সময়ও ঠিক সেমই কথাই হলো, তুমি পিছনে তাকাবে না, যত ধরনের বিপদ আসুক সবকিছু আমি এখান থেকে যতটুকু কন্ট্রোল করার দরকার আমি কন্ট্রোল করবো, বাট তুমি পিছনে তাকাবে না, কোনো ভয় পাবে না, ভয় পেলে তুমি এখান থেকে জীবিত আসতে পারবে না। তো বললো ঠিক আছে আঙ্কেল আমি যাবো মঙ্গলবারে যাবো নিয়ে আসবো। তো দিনটি ছিল সোমবার, যেদিন তাকে বলে মঙ্গলবার রাতের বেলা সে একাই রওনা করেছে আপনার সেই মাথাটা নিয়ে আসার জন্য। এখন একটা এলাকা আছে নদীর পূর্ব পাশে হচ্ছে আপনার, নদীর পূর্ব পাশে হচ্ছে আপনার ভাঙা বাঁধ, ওইদিক থেকে নদী ভাঙন হয়, ওপাশে কোনো চর নাই, পুল আছে একটা। আর নদীর পশ্চিম পাশে আছে বিশাল চর এবং হচ্ছে আপনার একটা কুল আছে, এটা হচ্ছে শক্ত কুল, এদিকে ভাঙে না, ভাঙন নাই এপাশে। তো সচরাচর সেক্ষেত্রে মাটি দিতে হলে মানে মাটি দিতে হলে তো এপাশে লাশ গুলোকে মাটি দেওয়া হয়। তো ছেলেটির বাড়ি ছিল নদীর পূর্ব পাশে, তো তাকে অবশ্যই ক্রস করে নদীর পশ্চিম পাশে আসতে হবে ব্রিজের উপর দিয়ে। তো বলা আছে যে 300 হাত দূরে থেকে সে উলঙ্গ অবস্থায় এসে এটা নিতে হবে। তো 300 হাত বলতে লাস্টার যে লোকেশনটা বলেছিল যেখানে কবর দেওয়া ছিল সেখান থেকে 300 হাতটা আপনার কাছাকাছি প্রায় মেইন রোডটা থেকে একটু নিচে নামলেই হয়। তো ছেলেটি সেদিন কি করলো, দূরে এসে যে জায়গা থেকে 300 হাত দূরে থেকে সে কি করলো, সে নিজে উলঙ্গিত হলো, হওয়ার পরে একটা রামদা একটা আমাদের এলাকায় মাটি খোঁড়ার কোদাল এগুলো নিয়ে সে রওনা করতে ধরলো। এবং সে তার বিকেলবেলায় এসেই সে তার লোকেশনের যে আমরা কবরস্থানটা ছিল সে দেখে গিয়েছিল, সে অনুপাতে সে আস্তে আস্তে আসা শুরু করলো। যখন সে রাস্তা থেকে আপনার নদীর যে কিনারা বেয়ে আসবে কিনারায় পা দিল, মানে শ্মশান এলাকার মধ্যে পা দিল, পুরো শ্মশান এলাকা অন্ধকার, রাত্রিবেলা তো অবশ্যই অন্ধকার, আর মনে হচ্ছে বালির একটা সাইক্লোন বইতেছে, ঘূর্ণিঝড় উঠেছে, যেহেতু চর এলাকা ওই সময় চর পড়েছিল, তো সাইক্লোন শুরু হয়ে গেছে। সে বিভিন্ন ভাবে ভয় পেতে থাকলো, যেমন দেখতেছে বিশাল বিশাল দৈত্য আকারের মতো হাতি আসতেছে, বিশাল বিশাল বাঘেরা তাকে আক্রমণের মতো করতেছে, মানে সে এটা ধরনের যে ঘূর্ণিঝড় আছে এটার মধ্যে দেখতে পাচ্ছে। তো হচ্ছে মানে প্রথমে জেনে রাখছে যে এটা ভীত হলে হবে না, কারণ ভীত হলে আমি এখান থেকে ফিরতে পারবো না। তো সে ভীত হয় নাই, সে মনে সাহস নিয়ে সে রওনা করছে কাছাকাছি, মানে কবরের কাছাকাছি গেছে। এর মধ্যে অনেক ধরনের ভাবে তাকে মানে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তো সে কবরের পাশে যাওয়ার পরে, এখন বলে রাখা ভালো যে সেদিন ছিল একটু বৃষ্টির দিন, পাহারাটা সেদিন আর ছিল না, কারণ ওখানে কোনো থাকার কোনো ঘর নাই, তো বৃষ্টির কারণে সবাই চলে গিয়েছিল। এখন বৃষ্টির কারণে যে বৃষ্টিটা মোটামুটি অনেক ভালো বৃষ্টি হচ্ছিল, নতুন কবর, বৃষ্টিটার কারণে পানি মাটিটা একটু কবরের মাটিটা একটু সরে যাচ্ছিল, তো ওর জন্য একটু সুবিধা হয়েছিল। সে কি করলো, আপনার কবরের কাছে গিয়েছে, কবরের কাছে যাওয়ার পরে সে কোদাল দিয়ে মাটিটা সরাতে থাকলো, সরাতে 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 এক পর্যায়ে সে লাশের মাথার অংশটুকু দেখতে পেল। এখন দেখতে পেল এই সময়টাতে তার সবচাইতে বেশি ভয়ানক কার্যক্রম শুরু হয়ে গেল, মাথার পাশ থেকে মাটি সরানোর পরেই হাত দেখতে পেল। তো ঘ্যাট করে এই হাতটা তার পাটা ধরে জড়িয়ে ধরছে শক্ত করে, সে অনেক চেষ্টা করে সরানোর জন্য পারে না। এখন তার সাথে একটা যুদ্ধের মতো চলছে, সে অনেক চেষ্টা করেছে সরানোর জন্য পায় নাই। তো এ পর্যায়ে সে কি করছে, মানে সে তার মাথাটা কাটার জন্য ইয়ে করছে, পা ধরছে ধরছে, আমি এটা তাতে কোনো সমস্যা নেই, সে তার ভাষ্য যে আমি পা ধরছে এটা থাক, আগে মাথাটা নিব তারপরে পা ছাড়ার ব্যবস্থা করব। তো সে হাত এক হাতে তার কাছে এক হাতে বড় রামদার মতো একটা রামদা আছে, সে কি করেছে লাশের যে মাথার চুল আছে চুলটা ধরে এক নিঃশ্বাসে একটা কোপ দিয়েছে, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের মাথা তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে এবং তার হাতের মাথা চলে আসছে। তো এখন চলে আসছে এই সময়টাতে তার পাটা ছাড়তে পারতেছিল না, লাস্টে বাধ্য হয়ে তার হাতেও একটা চোট মারে চলে আসতে হয়েছে। এখন আসার সময় আরো বিভিন্ন ধরনের বিপদ তার সম্মুখীন, সে মানে অনেকটা ভীত হয়ে যাচ্ছিল, কিন্তু ভয় পাওয়ার সে চেষ্টাই করছিল, কারণ তার মনে মনে আছে একটাই যে এটা নিয়ে যেতেই হবে, আর ভয় পেলে আমি এতে বেঁচে ফিরব না। তো অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে সে মাথাটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কবিরাজ আঙ্কেল বলছে যে তুমি সোজা এখানে চলে আসবা। তো কবিরাজ আঙ্কেলের বাড়িতে যখন মাথাটা নিয়ে যায়, মাথাটা নিয়ে যাওয়ার পরে এখন সে বাড়িতে উঠানে পা দেওয়ার পরে ওখানে সেন্টলা সে পড়ে যায়, এমন পরে চ্যান্সেলার সাহেব পড়ে যাওয়ার পরে ওখানে শব্দ হয়, কবির আঙ্কেলের নিজে বার হয়ে দেখেন যে চ্যান্সেলার সাহেব পরে বাসায় ফিরে পানি টানি দিয়ে এখন তাকে সুস্থ করা হয়। সুস্থ করার পরে তাকে যে ধরনের প্রসিডিউর গুলো মেনটেন করা হয়, আপনার এই জাদুবিদ্যার যেগুলো সিস্টেম আছে সেগুলো তাকে শেখায়, শেখানোর পরে তাকে মোটামুটি সেও একজন এখন কবিরাজ, জানি না সে ভালো কাজের কাজ করে কিনা এটা আমার জানা নেই, সে এখন মোটামুটি একজন কবিরাজ হয়ে গেছেন, বিভিন্ন ধরনের জাদুবিদ্যাও সে শিখেছে। তো কবিরাজ আঙ্কেল আমাকে একটা কথা বললো সর্বশেষ, যে সেটা হচ্ছে যে ও এটার প্রতি আকৃষ্ট এই জন্যই যে হয়েছিল যে তার যে বড় বোন ছিল, তার যে বড় বোন ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছিল, এটার প্রতিশোধ হিসেবে সে ব্ল্যাক ম্যাজিকটা শিখতে চেয়েছিল, যার কারণে সে এতটাই ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়ে গেছিল যে সে তার ক্ষতি করবে, সে নিজে না জানলে তার ক্ষতি করতে পারবে না। যাই হোক, পরে কবিরাজ আঙ্কেল অনেক বুঝাচ্ছে তাকে যে এটা ক্ষতি একজনে করা খুব সহজ, দুপুকার করা খুব কঠিন, যাই হোক সে ভুল করছে তার জন্য আল্লাহ আছে, সে দেখবে আল্লাহ তার বিচার করবে, তুমি কেন মানুষের একটা ক্ষতি করতে যাবে, এই জিনিসগুলো শিখায় রাখলাম ভবিষ্যতে ভালো কাজে তুমি এগুলো ব্যবহার করবে। তো যাই হোক, পরে সে সিলেটের তার প্রতিশোধ নেয় নাই, যার কারণে সে ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়েছিল। তো রাসেল ভাই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে আমাদের মানে পৃথিবীতেই বলবো, আমাদের দেশে তো বটে, পৃথিবীতে একটা মানে বিশাল একটা খারাপ একটা কাজ, এটার প্রভাবটা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, তার পুরো ফ্যামিলি, সে পরিবারে যদি প্রধান আয়ের উৎস তার বাবা হয়ে থাকে, সে একটা পরিবার যদি বাবা না থাকে আয়ের উৎস থেকে, তো সে পরিবারটা কিভাবে চলবে সেটা হয়তো বা যার বাবা নেই সেই অনেকটাই ভালোভাবে বোঝে। যাই হোক, তো আমি সবার প্রতি রিকোয়েস্ট করব যে আমরা ব্ল্যাক ম্যাজিকের রিচার্জ এবং এটার করা এবং যারা ভুক্তভোগী হয়েছেন তারা যেন, আমি দোয়া করি তারা যেন আল্লাহর রহমতে দ্রুত ফিরে আসে। তো এটা রিচার্জ সংক্রান্ত কোন ধরনের কোন কার্যক্রমে যেন কেউ লিপ্ত না হয়, এটা সবচাইতে জঘন্যতম একটি কাজ। ধন্যবাদ রাসেল ভাই, যদি গল্পটি আমার ভালো লাগে bhoot.com এ শেয়ার করার জন্য অনুরোধ রইল। এর পরবর্তী সপ্তাহে আমি আবার আসতেছি আপনাদের জন্য একটি আবার একটি নতুন স্টোরি নিয়ে আসবো আমাদের এই শ্মশান কেন্দ্রে, কারণ এখানকার অনেক 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 শ্মশানের হচ্ছে আপনার স্টোরি আছে। যদি রাসেল ভাই কখনো এখানে লাইভ এপিসোড করতে চান আমাদের এই শ্মশানে, আমি মনে করি অনেক একটা ভালো একটি হবে, কারণ এখানে আপনি যদি এসে যদি কোনো প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে এখানকার লোকজন আপনাকে খুব সাদরে গ্রহণ করবে, কারণ এখানে অনেক 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 স্টোরি আছে যেটা আপনার যদি বলি যে এখানকার স্টোরি দিয়ে আপনার আগামী 30-40টা আপনার এপিসোড চলবে, মানে আরো বেশি হবে, সর্বনিম্ন বললাম চালাতেও পারবেন এটা। তো থ্যাংক ইউ রাসেল ভাই, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আর একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি আমরা। আমি কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়।
স্পিরিট, বি হিয়ার উইথ মি।
bhoot.com The fear returns with Russell.
হ্যালো রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি রৌনক নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি এখন যে ঘটনাটি বলবো সেটি আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি তার কাছ থেকে শুনেছি, সে কিছুদিন আগে আমার সাথে তার এই ঘটনাটি শেয়ার করে। তো তার কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। তার বিয়ে হয় 2-3 বছর আগে। তার বিয়ের ঘটনাটি ঘটে তার বিয়ে ঠিক 2-3 দিন পরে। তো বিয়ের 2-3 দিন পর সে তার হাজবেন্ডকে নিয়ে তার নানির বাড়িতে ঘুরতে যায়। তো তার নানি বাড়ি ছিল টাঙ্গাইল জেলার একটি গ্রামে। তো সেই গ্রামের বর্ণনাটি দিয়ে নিচ্ছি। সেই গ্রামটি ছিল একটি ছোটখাটো একটি পাহাড়ি এলাকা। সেখানে ছোটখাটো অনেক পাহাড় রয়েছে, পাহাড়কে একটি টিলা বলা চলে আর কি। তো গ্রামটি মানুষজন খুবই কম ছিল। তো সেখানে এক একটি টিলাতে এক একটি করে বাড়ি থাকতো, একটার বেশি সেখানে বাড়ি থাকতো না। তো দেখা যেত যে একটি টিলার আশপাশ দিয়ে অনেক মানে ধান ক্ষেত, তারপর এমন অনেক জঙ্গল টঙ্গল থাকে, আর টিলার উপরটা তো একটা করে বাড়ি থাকে। তো ওই ওই গ্রামটি পুরোটা মানে ওই যে গ্রামটা ছিল সম্পূর্ণ দেখতে এরকমই ছিল, টিলার উপরে বাড়ি ঘরটি থাকে। তো সে তার বিয়ের 3 দিন পর তার হাজবেন্ডকে নিয়ে সেই বাসায় বেড়াতে যায়। তো ঘটনাটি ঘটে রাতের বেলায়, 2017 সালের ডিসেম্বরে ঘটনাটি। তখন অনেক শীত ছিল, আর উত্তরাঞ্চল টাঙ্গাইল যেহেতু উত্তরাঞ্চল সেখানে অনেক শীত পড়ে। তো আর গ্রাম সাইডে যেহেতু শীত আরো বেশি ছিল, ওই গ্রামটাতে অনেক শীত পড়ে। তো অনেক রাত 12টা কি 1টার সময় তো ওরা গেমস খেলছিল ফোনে। তো ওদের গ্রামে সাধারণত টয়লেট গুলো অনেক দূরে দূরে হয়, আর ওর টয়লেটটি ছিল টিলা থেকে একটু নিচ দিকে। তো যখন আমার ফ্রেন্ডরা যে রুমে ছিল সেখান থেকে টয়লেটে যেতে পায়ে হেঁটে 3-4 মিনিট দূরত্ব টয়লেটটি। তো হঠাৎ রাত্রে 12:00 কি 1টার সময় ওর টয়লেটে যাওয়া দরকার হয়। তো অনেক তার হাজবেন্ডকে বলে সাথে যাওয়ার জন্য, কিন্তু অনেক শীত থাকায় তার হাজবেন্ড ওর সাথে যেতে চায় না। তো তখন ও একাই বের হয়ে যায় টয়লেটের উদ্দেশ্যে। তো সেখানে সে যায়, সে প্রথমে টয়লেটের ভিতরে যায়, তো সে গেটটা লক করে না। তো হঠাৎ সে একজনের গলার শব্দ পায়। তো ও ভাবে যে হয়তো ওর নানা অথবা মামা কেউ চলে আসছে বা টয়লেটে আসবে, সেটা ভেবে সে দরজাটা লক করে দেয়। লক করে দেওয়ার পর সে তার কানে অনেক আস্তে কথা বলার শব্দ আসে, লাইক কেউ ফোনে কথা বলছে এমন একটি শব্দ আসে। তো ও তাড়াতাড়ি টয়লেট থেকে বের হয়। বের হয়ে সে বোতলে পানি ভরছিল টিউবওয়েল থেকে। তো তার টিউবওয়েলের সাথে মানে বাথরুমের সাথে ছিল একটি গোয়াল ঘর, সেখানে অনেক গরু থাকত। তো সে তো ও যখন পানি ভরছিল তখন ওর কানে এমন একটি আওয়াজ আসে, মানে ওর হাজবেন্ড এর ভয়েসে কেউ ফোনে কথা বলছে, মানে শব্দটা আসছিল ঠিক মানে গোয়াল ঘর থেকে শব্দটা আসছিল। তো ও মানে পানি ভরা স্টপ করে দিয়ে ও আওয়াজটা ভালো মতো শুনছিল যে মানে কি কথা বলছে, সেটা শোনার জন্য মানে বোতল রেখে দিয়ে ও গোয়াল ঘরের ওখানে আস্তে আস্তে যেতে থাকে। আর অনেক শীতের কারণে অনেক কুয়াশা ছিল, ও ঠিক মতো দেখতে পাচ্ছিল না যে মানে ওর কাছে লাগছিল হাজবেন্ড এর ভয়েস, কিন্তু মানে ও শিওর ছিল না। ও আস্তে আস্তে সামনের দিকে যায় আর ওই আওয়াজটা ততটাই দূরে যেতে থাকে। তো যখন ও যাচ্ছিল তো ওর কাছে লাগছিল ওর হাজবেন্ডই ছিল সেখানে। তো ওর তখন প্রচন্ড রাগ হচ্ছিল। তো ওর ভাবটা এমন ছিল যে আমি ওকে আমার সাথে একটু আগে আসতে বললাম, ও আসলো না, কিন্তু এখন ও এখানে কার সাথে কথা বলছে, মানে ওর কাছে লাগছিল ফোনে কথা বলছে কারোর সাথে। তো ও মানে আস্তে আস্তে গোয়াল ঘরের ওদিকে যেতে থাকে। পরেও দেখে যে গোয়াল ঘরে আসলে কেউ নেই। তো ও মানে বুঝতে পারছিল না যে মানে কি হতে যাচ্ছে। সে গোয়াল ঘরের পিছন থেকে ওদের মানে জঙ্গলটা শুরু হয়, ওইখান থেকে টিলার নিচ থেকে নামার একটি রাস্তা থাকে। তো ও কোনো কিছু না ভেবে ও শুধু ওদিকে মানে হাঁটতে থাকে, মানে ও শব্দটা কোথা থেকে আসছে, ওর হাজবেন্ড কার সাথে কথা বলছে সেটা দেখার জন্য। তো ও হাঁটতে থাকে হাঁটতে থাকে। তো হঠাৎ ও কোনো কিছুর মধ্যে ওর কপালে বাড়ি খায়, মানে বুঝতে পারতেছিল না যে এটা মানে কিসের সাথে ও বাড়িটা খেল। তো ওইখান থেকে ও যাচ্ছিল যাচ্ছিল, যেতে যেতে ও জঙ্গলের আরো বেশি ভিতরে ঢুকে যায়। ও যেতে যেতে হঠাৎ আবার ও মাথার মধ্যে মাথা না ঠিক কপালের মধ্যে অনেক জোরে আরেকটি বাড়ি খায়। ও ঠিক বুঝতে পারছিল না যে কোনো গাছ টাছ থাকলে তো ওরা শরীরে সেটা মানে বাধা সৃষ্টি করবে, কিন্তু ও শুধু কপালের মধ্যে বাড়ি খাচ্ছে। তো অনেক দূর যাওয়ার পরে ও বুঝতে পারছে যে না এখন ওর চলে যাওয়া উচিত। তো অনেক জঙ্গলের ভিতরে চলে আসছে, এখানে এমনিতেও দিনের বেলাতে ওইদিকে যাওয়া নিষেধ, কাউকে যেতে দেয় না। তো হঠাৎ করে ওর কাছে লাগলো যে মানে কুয়াশা, মানে ওর কথা মতো যে কুয়াশা তো সাদা কালার হয়, হঠাৎ করে কুয়াশা ওর কাছে লাগছে যে লাল কালার হয়ে যাচ্ছে। ওর কাছে পরিবেশটা মানে চাঁদের আলো যদি লাল কালার হতো তখন যেমন দেখা যেত, পুরো জঙ্গলটার কাছে লাল কালার মনে হচ্ছে। তো যখন লাল আলোটা চোখে পড়ছিল তখন ও দেখে যে কয়টা হবে, 7-8টা লাশ যদি গাছে ঝুলে থাকে। ওর চারপাশ দিয়ে 7-8টা লাশের মতো মানে ফাঁসির যে লাশগুলো সেগুলো ঝুলে আছে। তো আর সবগুলো গুলো লাশের চোখ খোলা ছিল, ওর দিকে তাকিয়ে হাসছিল। ওই টিস্যু দেখে ও আর নিজেকে ঠিক রাখতে পারে না, ওর সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে যায়। তো এর মধ্যে ওর যে হাজবেন্ড ছিল, ওর হাজবেন্ড দেখে যে অনেকক্ষণ হয়ে গেছে ও ঘুমে আসছে না। তো এরপরে ও বাথরুমে আসে, তারপর সব জায়গায় খুঁজে ওকে কোথাও পাওয়া যায় না। এরপর ওদের বাসার নানা মামা যা যা ছিল সবাইকে ডাকে, ডাকার পর ওরা টর্চ লাইট দিয়ে পুরো বাসা, তারপর টিলার এদিক ওদিক অনেক খুঁজে ওকে পাওয়া যায় না। পরবর্তীতে ফজরের আজান হয়ে যায়, শেষমেশ ওকে পাওয়া যায় হচ্ছে ওদের বাসার যে জঙ্গলটা ছিল, জঙ্গলের পর থেকে আবার ধান ক্ষেত শুরু হয়, ওকে ধান ক্ষেতের মধ্যে পাওয়া যায়। তো সেখানে থেকে ওকে ধরে বাসায় আনা হয়। আনার পর ওর 4-5 ঘন্টা পর ওর সেন্স আসে। সেন্স আসার পর ও প্রথমে কিছু বলতে পারে না, কোনো কথা বলতে পারতো না, শুধু কান্না করতো। সবাইকে জিজ্ঞেস করতো যে তুমি রাত্রেবেলা ওখানে কিভাবে গেলে বা তোমার সাথে কি হয়েছিল, কিন্তু ও কিছু বলতে পারে না। তারপর ওই দিনই ওকে ওদের ওই গ্রাম থেকে ওরা ঢাকা চলে আসে। ঢাকা চলে আসার পর 4-5 দিন এভাবে যায়, ও কোনো কথা বলে না, শুধু কান্না করত। তারপর আস্তে আস্তে ও ইজি হয়, ইজি হওয়ার পর ও এটা ওদের বাসার সবার সাথে এটা শেয়ার করে। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটি শেয়ার করবেন, ভালো থাকবেন।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।